exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
একটি গুরুত্বপূর্ণ হক লাগে যে উইথ মোর ফান এন্ড ফিয়ার সৃষ্টি আছে মধ্যে আপনার সাথে এবং থাকছি একদম রাত দুইটা পর্যন্ত ফুটএফএম হরর ক্লাব নিয়ে। আমার সাথে আজকে একটা হরর ক্লাব আছে এবং আজকে যে হরর ক্লাবটা সেটা আমাদের ফুটএফএম হরর ক্লাবের প্রথম হরর ক্লাব, তারা আজকে আমাদের সাথে আবারও যোগ দিয়েছে এবং অনেক অনেক বেশ মজার মজার গল্প তাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স তারা আমাদের জন্য নিয়ে এসেছে। মানে কালেক্টেড অনেক ঘটনা আছে তাদের, তো আশা করা যায় খুব সুন্দর একটা আড্ডা হবে। সেই সাথে লাস্ট এপিসোডে যেটা বলেছিলাম যে গল্পের ভেতর কেমন যেন একটা একঘেয়েমি ভাব পাচ্ছি বা একটু ডিফারেন্ট টাইপের গল্প পাচ্ছিলাম না, তো এরপর কিন্তু লাস্ট উইকে অনেক অনেক গল্প পেয়েছি, তো সেখান থেকে যে কোনো একটা বা দুইটা গল্প সিলেক্ট করাটা খুবই কঠিন ছিল। তারপর আজকে বেশ কয়েকটা গল্প সিলেক্ট করা হয়েছে এবং আরো অনেকগুলো ভালো ভালো গল্প আছে যেগুলো সামনের এপিসোড গুলোতে অবশ্যই আসবে। তো আজকে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গল্প আছে, একটা কালেক্টেড স্টোরি আছে মিসির আলীকে নিয়ে, হুমায়ুন আহমেদের লেখা নয়। এবং যারা নেটে অনেকেই তো ব্লগিং করেন বা ব্লগে গল্প টল্প পড়েন, তারা হয়তো তো এই গল্পটা পড়েছেন বা গল্পটা খুঁজে পেয়েছেন। তো এরকম একটা গল্প আছে, এর বাইরেও আরো বেশ কয়েকটা মজার মজার গল্প আছে, সুন্দর সুন্দর গল্প আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আছে আজকে ভূতিকাতে। তো সব মিলে আজকে বেশ সুন্দর একটা এপিসোড আপনাদেরকে উপহার দেব এই বিশ্বাসে নিশ্চয়তা দিতেই পারছি। তো আশা করি পুরোটা সময় সাথে থাকবেন। যথারীতি শুরু হচ্ছে নোটা ট্রিপল প্লে, তিনটি গান দিয়ে তিনটি গান শুনতে শুনতে ফিরে আসছি বোধহয় হরর ক্লাবে। আমাদের আজকে হরর ক্লাবকেও সাথে নিয়ে থাকবো, প্রচুর ফিরে আসছি, কাজে কোথাও যাবেন না, শুনতে থাকবেন রেডিও 488 দারুণ গান শুনে। তো আজকে যে সময়টাতে আসলে বসে আছি, ঠিক কদিন আগে বেশ বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে, কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর উপর দিয়ে বাস উঠে গেছে এবং সেই দুর্ঘটনায় প্রাণ হারায় বেশ অনেকজন। তো জানি না তাদের পরিবারের কি অবস্থা বা আমার কি এখন মানুষের অবস্থাটা কি তা জানা বা বোঝা কখনোই সম্ভব না। তবে আমরা যেটা চাইতে পারি যে এই ধরনের দুর্ঘটনাগুলো যেন আর না ঘটে। এরপর কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকার চেহারাই মোটামুটি পাল্টে গেছে এবং সেই প্রাণ হারানো যে ছাত্রছাত্রীরা তাদের বন্ধু বান্ধবেরা ক্লাসমেটরা জুনিয়র সিনিয়র সবাই মিলে ঢাকা শহরটাকে কিন্তু অন্যরকম করে তুলেছে। লেন ধরে ধরে গাড়ি চলছে, একটা লেন খালি থাকছে অ্যাম্বুলেন্স বা এরকম ইমার্জেন্সি গাড়িগুলো যাওয়ার জন্য। তো এই অবস্থাটা বা এই নিয়ম কানুন মেনে চলাটা ছোটদের থেকে যেন বড়রা শিখতে পারে এটাই হচ্ছে ব্যাপার। এবং এই শেখানোর যে প্রক্রিয়াটা চলছে তাই যে শেখার যে ব্যাপারটা মানসিকতা পরিবর্তনের যে ব্যাপারটা এটা যেন আমরা নিতে পারি, আমরা আসলেই আমাদের নতুন প্রজন্ম এবং আগামী প্রজন্মকে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখতে পারি। আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে তারা আমাদের আজকের নায়ক তারা। তো যাই হোক, হরর ক্লাবে আমরা হরর গল্পে ঢুকে যাবো, আড্ডায় ঢুকে যাবো, তারপরও তাদের কথা স্মরণ করে তাদের সন্তপ্ত পরিবারের প্রতি যথেষ্ট মর্ম বেদনা আমাদেরও আছে। এই বেদনাগুলো যেন আর না আসে, এই বেদনার দিনগুলো যেন আর না আসে। তো সেই কামনায় শুরু করছি আজকে ভূত এফএম হরর ক্লাব। আমাদের সাথে আজকে হরর ক্লাবে আমাদের সাথে আজকে যারা আছে তারা আমাদের ভূত এফএম হরর ক্লাবের প্রথম হরর ক্লাব এবং তারা যতবারই আসে ততবারই হচ্ছে মনে করি এটি ভূত এফএম হরর ক্লাবের যখন থেকে চিন্তা ভাবনা শুরু হয়েছিল সে তারপরে অনেকদিন পরে ভূত এফএম হরর ক্লাব আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হিসেবে একটা শো হিসেবে যাত্রা শুরু করে। তো যে হরর ক্লাবটা আমাদের সাথে আছে তারা যখন হরর ক্লাব ফর্ম করেছিল তখন তারা কলেজে পড়তো, এখন সেই কলেজের গন্ডি পেরিয়ে গেছে তারা অনেক আগে, হরর ক্লাবটা এখনো আছে এবং সেই হরর ক্লাব নিয়ে তারা আমাদের একদম শুরুর দিকে এপিসোডে এসেছিল, মাঝখানে আরো কয়েকবার এসছে, আজকে আবার এসছে। তো তাদের কাছ থেকে তাদের নামটা শুনে নিই।
জাকারিয়া এসেছি ধানমন্ডি থেকে।
আমি ফারহানুল্লাহ রহমান এসেছি ধানমন্ডি থেকে।
জিন ফ্রম ধানমন্ডি।
ওকে, তো জাকারিয়া, লাবিব এবং জিন কেমন আছেন? আচ্ছা, তো কেমন চলছে দিনকাল, জীবন যাপন কেমন চলছে? তো আপনার মাঝখানে আরো বোধ হয় দু একবার এসেছিলেন, যেহেতু একবার আমার সাথে দেখা হয়নি।
জি জি।
কেমন লেগেছিল তখনকার হরর ক্লাবগুলো?
ভালোই লেগেছিল।
মিস করেছিলেন কি আমাকে?
হ্যাঁ অবশ্যই অবশ্যই মিস করেছিলাম।
ওকে আচ্ছা ওকে, বাট আমি মিস করিনি আপনাদেরকে, লাইভ শুনেছিলাম। তো যাই হোক না কেন, আপনাদেরকে যখন স্টুডিওতে দেখি খুবই ভালো লাগে, কি বলা যায়, হ্যান্ডসাম পিপল। তো যাই হোক, আপনাদের নিয়ে হাওয়া ক্লাব এবং আরো যারা আছেন সবাইকে নিয়ে হাওয়া ক্লাবের প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা সেগমেন্ট আসলে আপনাদের কাছ থেকেই আসে, এবং আমরা আমাদের ভবিষ্যৎ যত ধরনের পরিকল্পনা বা চাইতেছি সবকিছু হাওয়া ক্লাব গুলো নিয়ে আমাদের। তো এই যে হাওয়া ক্লাব করছেন আপনারা এবং আপনাদের হাওয়া ক্লাব নিয়ে এগিয়ে আসছেন, লাস্ট আপনাদের অ্যাক্টিভিটিস কিরকম বা তার সামারি শুনতে চাই আপনাদের ক্লাব সম্পর্কে।
সবার আগে ধন্যবাদ আমাদের যে হরর ক্লাবে আমাদের সাপোর্ট করছেন, স্পেশালি ঢাকা হরর ক্লাবকে যারা সাপোর্ট করে যাচ্ছেন আমাদের গ্রুপে পেজে। গ্রুপে অলরেডি 2K মেম্বার্স, পেজেও প্রায় 1500 মতো লাইক চলে এসছে অনেক অল্প সময়ে। তো অনেকে আমাদের গ্রুপে পেজে নক করছেন যে আমি এরকম স্টোরি জানি, আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লাইক করি, আপনার সাথে আমি যেতে চাই, অনেক অনেক জায়গায় মানে ভ্রমণে যেতে চাই। যেমন আমরা লাস্ট কদিন সোনারগাঁ গাজীপুর এগুলোতে গিয়েছিলাম ইনভেস্টিগেশনে, তো এরকম অনেকে বলে আমাদেরকে সাপোর্ট করতেছে।
আজকে আমাদের জন্য কি এরকম বেশ কিছু স্টোরি আপনারা নিয়ে
আমাদের কাছে আজকে স্টোরি আছে অনেকগুলা। যেমন আমাদের লাস্ট, আপনি ছিলেন না লাস্ট প্রোগ্রামে, তো লাস্ট প্রোগ্রামে আমাদের সাথে একজন কলকাতার ডিরেক্টর, পোস্টার ডিজাইন করে, বাংলাদেশের যত মুভির পোস্টার গুলো হয় যেমন শিকারি, বড় বড় মুভির পোস্টার উনি ডিজাইন করেন। উনি এসেছিলেন ঢাকায়, উনি যখন আমার প্রোফাইল উনি এনেছেন, তো উনি যখন দেখলেন যে হ্যাঁ আমি প্রোগ্রামে আসি, আমি জাকারিয়া দুজন যখন প্রোগ্রামে আসি, তখন এই প্রোগ্রাম গুলো উনি খুব শুনেন কলকাতা থেকে। শোনার পরে আমাকে নক দিলেন যে দাদা আমি তো এরকম ঢাকায় এসেছি, তো আপনার সাথে দেখা করি। তো ধানমন্ডি এক নম্বরে দেখা করলাম, একসাথে চা খেলাম, আড্ডা দিলাম। তো এর থেকে উনি ওনার কিছু তিন চারটে স্টোরি আমার সাথে শেয়ার করেছিলেন।
আচ্ছা, তো সেখান থেকে
সবগুলো বলা যাবে না, একটা আমি শেয়ার
করছি। আরো আরো কি কি আছে আপনাদের? যেমন জিম বেশ শুষ্ক করছে কিছু বলা আছে
কাছে, হচ্ছে লাস্ট ইয়ার দুজন মিলে গেছিলাম, তো সেখানে ভালোবাসার স্টোরি আছে,
খুলনা স্টোরি,
খুলনা বা খুলনা
যেটা বলা হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গা খুলনা, খুব প্রিয় শহরও আমার। তো যা খুলনার গল্প আজকে আমরা শুনবো তাই। ওকে, এবং সেই সাথে আমার লাভিত যেটা বললেন যে একজন পোস্টার ডিজাইনার, তারও বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে, তো সেই স্টোরিগুলো আমরা শুনবো একদম লাস্ট আওয়ারে গিয়ে আমরা সেই স্টোরিগুলো শুনবো। তার আগে আমার হাতে এই মুহূর্তে যা যা আছে, মেল অফ দ্য উইক আছে, এবং আরও আছে একটা অদ্ভুত গল্প আছে, আগেই বলেছি যে মিসির আলীকে নিয়ে লেখা একটা গল্প সংগৃহীত, আমাদেরকে গল্পটা পাঠিয়েছিলেন, সংগ্রহ করে পাঠিয়েছিলেন আফ্রিদি তুহিদ বাংলাদেশ হরর ক্লাবে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে মেল অফ দ্য উইকের যে স্টোরিটা সেটা পড়ে ফেলব। ভাবছিলাম যে ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর স্টোরি শুরু করবো, কিন্তু ফেসবুক কমেন্টে মানুষের গল্প শোনার যে আগ্রহ, গল্প শোনার যে দাবি উঠেছে, সেখানে আসলে ব্রেকে না গিয়ে গল্পে চলে যাতে বেটার মনে হচ্ছে। তো শুরুতে মেল অফ দ্য উইকের স্টোরিটা, মেল অফ দ্য উইকের স্টোরিটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার পাঠানো প্রথম স্টোরি এটা, এবং তার নাম হচ্ছে এ আর রহমান, বাংলাদেশি এ আর রহমান, উনি দিনাজপুর পার্বতীপুর থেকে তিনি লিখেছেন। আচ্ছা, এ আর রহমান হচ্ছেন আরফাত রহমান। আচ্ছা, তো যাই হোক, আরফাত রহমান আমাদেরকে যে মেইলটা লিখেছেন সেটা ছিল এরকম, আসসালামু আলাইকুম সৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালোই আছেন, আমি আরাফাত রহমান, দিনাজপুর জেলার পার্বতীপুর থানা থেকে, তবে পড়াশোনার তাগিদে শরীয়তপুরে থাকি, কথা না বলে সরাসরি গল্পে যাওয়া যায়, তো আমরাও কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ইদানিং একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে রকি, দিনে দুপুরে রাতে, মোট কথা চোখে ঘুম এলেই স্বপ্নটা ওকে তাড়া করে ফেলায়, যে কারণে রাতে ঠিক মতন ঘুমোতে পারছে না, মানে দিন দিন কাহিল হয়ে যাচ্ছে রকি, ভেঙে আসছে শরীর, সবাই শুনে হাসবে ভেবে কাউকে খুলেও বলতে পারছে না সমস্যাটার কথা। একদিন বিকেলে পরিচিত এক ডাক্তারের চেম্বারে হাজির হল। ডাক্তার ভদ্রলোক মন দিয়েই ওর কথা শুনতে লাগলেন, অস্পষ্টভাবে আবছা আবছা দেখলাম আমি বাইরে থেকে বাসে এসেছি। ঘটনাটা বলতে লাগলো রকি, দুঃস্বপ্নের ঘটনা। মনে হলো রাতের বেলা, এ ঘর থেকে ও ঘরে যাচ্ছি, চারিদিকে আলো আঁধারের খেলা, মাঝে মধ্যে কাউকে ডাকছি বলে মনে হলো, এবং যাকে ডাকছি তাকে সম্ভবত খুঁজছি সারা ঘরময়। এ ঘর থেকে ও ঘর ঢুকে বাতি জ্বালাচ্ছি, একসময় রান্নাঘরে পৌঁছলাম এবং যা দেখতে পেলাম, থেমে গেল রকি। বিভৎস কিছু কল্পনা এসেছে, এজন্য হয়তো কথা আটকে গেছে ওর মুখে। তাকে অভয় দিলেন ডাক্তার, রিল্যাক্স রকি, ধৈর্য নিয়ে বলতে থাকো। ধৈর্যরা হেঁপে উঠল রকি, কাঁপা কাঁপা ঠোঁটে আবার শুরু করল, দেখি সারা কিচেন জুড়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, বেসিনে টিপ টিপ করে রক্তের ফোঁটা পড়ছে, আর চুলোয় বিভৎস এক দৃশ্য, চুলোর উপর বসানো এক হাড়িতে সেদ্ধ হচ্ছে কারো ছিন্ন মুন্ড, আরো জনা দুয়ে কাটা মাথা গড়াগড়ি খাচ্ছে। উফ, বলতে বলতে দু হাত দিয়ে মুখ ঢাকলো রকি। ওকে সান্ত্বনা দিলেন ডাক্তার সাহেব, তারপর প্রাথমিক কিছু টেস্ট সেরে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। তিনি বললেন দিন পাঁচেক ট্রাই করে দেখতে। প্রেসক্রিপশন হাতে ডাক্তারের চেম্বার ছাড়লো রকি, নিকটস্থ একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফিরল, এবং তার পরের দিন ঘটল আসল ঘটনা। গভীর রাতে ঘুম ভাঙল রকির, সারা শরীর খেমে নিয়ে গেছে, কপালের ঘাম মুখ বেয়ে নামছে রেখা টেনে টেনে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতন, যেন হিস্ট্রিয়া রোগী শ্বাসকষ্টে ভুগছে প্রচন্ড। বেড সুইচ টিপে অন্ধকার ঘরে আলো জ্বালালো রকি, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। প্রতিদিনের মতন আজও সেই একই দুঃস্বপ্ন দেখেছে, তবে আজ স্বপ্নে একটু অন্যরকম ছাপ এসেছে, সেই ছিন্ন মুন্ডগুলোকে শনাক্ত করতে পেরেছে রকি। মোটেও বিশ্বাস হচ্ছিল না ওর স্বপ্নের মধ্যে ওগুলো ওর পরিবারের মানুষদের, ওর ছোট ভাই বড় বোন আর মা। অসচ্ছ হঠাৎ কিছু একটা ভেবে পাশের ঘরে এলো রকি। এ ঘরে ওর মা ছোট বোন ঘুমায়, কিন্তু অন্ধকার ঘরে কিছুই নজরে এলো না। লাগোয়া ঘরটা বড় ভাই হাফিজের, ঘরে গিয়েও কিছু দেখতে পেল না রকি, অথচ সবকিছুই কেমন জানি ঠিক ছিল ওর কাছে। মনে হচ্ছে স্বপ্নের মাঝেই ঘটছে সব, আসলে হয়তো ঘুমের ঘোর এখনো কাটেনি। ভিড় পায়ে টলতে টলতে কিচেনের দিকে এগুলো রকি। ঠিক তখনই ওর মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে, ঝট করে চারদিকে নজর চালালো, না কেউ নেই। অল্প অল্প কিচেনের সামনে আসতে লাগলো, কিচেনে বাতি জ্বলছে, সে আলোর মধ্যে রকি হতবাক হয়ে লক্ষ্য করলো কিচেনের ফ্লোর জুড়ে টকটকে লাল তরল পদার্থের বন্যা। এ তো হুবহু স্বপ্নে দেখা ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছে। অজান্তেই আতঙ্কিত চিৎকারের আওয়াজ বেরিয়ে আসছিল রকির মুখ দিয়ে, চট করে মুখে হাত চাপা দিল। আরো কয়েক কদম এগোতে স্টোভ থেকে স্পষ্ট ফুটন্ত পানির শব্দ কানে ভেসে এলো। জায়গায় স্থির দাঁড়িয়ে রইল রকি। স্বপ্নটা কি তবে সত্যি হতে চলেছে? এমন সময় পেছনে কারো গরম নিঃশ্বাসের শব্দ স্পষ্ট অনুভব করল। ঘুরে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। পুরো মহল্লায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছে, চারিদিকে ভীষণ গুঞ্জন। একটা বাসার সামনে বেশ কটা পুলিশের গাড়ি আর পুলিশ আর সাংবাদিকদের ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। সিল করে দেওয়া হয়েছে পুরো বাসা। উৎসব জনতার উপচে পড়া ভিড় সামলাতে পুলিশের নাজেহাল অবস্থা। সেই ভিড়ের মাঝে ঘটনা কি কেউ একজন জানতে চাইল এবং জবাবও দিল একজন, গত রাতে চারটি খুন হয়েছে, একই পরিবারে চারজনের মুন্ডুহীন লাশ পাওয়া গেছে। এছিল আজকের মেল অফ দ্য উইক এর স্টোরি, ভয়ঙ্কর আরাফাত রহমানের পাঠানো গল্প। তো এই ঘন্টা আমরা আরো একটা স্টোরি শুনবো এবং সেই স্টোরিটা শোনার আগে একটা ছোট্ট একটা ব্রেক নিব। হীরক রাজা এসে এই সিনেমার একটা খুব সুন্দর একটা গান কতই রঙ দেখি দুনিয়া, এই গানটাতে চলে যাব এখন। যদিও সিনেমার ভার্সনটা না, পরবর্তীতে অতীত ফিচারিং মালা এই গানটা কাভার করেছিল, মালা তার সে কাভার সংটাই শুনবো। কতই রঙ দেখি দুনিয়া গান শুনতে শুনতে একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসছি আমাদের পরের গল্প কোথাও যাবেন না, শুনতে সেকেন্ড রেডিও ফুটি ইটি টু ফ্যান and to 40.
It's here with more fun and fear.
আপনি আছেন ভূতফম হরর ক্লাবে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসলাম এবং এই সময়টাতে আমরা আরো একটা গল্প শুনবো, গল্প পড়বো আর কি। তো এই গল্পটার নাম হচ্ছে সাবধান ইসরায়েলি সাবধান। ইসরায়েলি আমাদের সবার খুব ফেভারিট একটা ক্যারেক্টার এবং হুমায়ুন আহমেদের যে ক্রিয়েটেড যে ক্যারেক্টার গুলো আছে, হিমু, মিসির আলি বা শুভ্র বা আরো আরো অনেক অনেক ক্যারেক্টার তো আছে, তো এর ভিতরে সম্ভবত হিমু আর মিসির আলি সবচেয়ে জনপ্রিয়। তো আমার কাছে সবসময় মনে হয় যে মিসির আলি আর হিমু হচ্ছে মানে আমরা যদি একটা ইউনিভার্সাল সেট কল্পনা করি তাহলে একটা কমপ্লিমেন্টারি সেট হচ্ছে আরেকটা, মানে একটা হচ্ছে টোটালি একজন মানুষ যেটা হতে চায় কিন্তু বিভিন্ন বাস্তবতার কারণে হতে পারে না। আমার মনে হয় যে সেই ক্যারেক্টারটাই হয়তো হিমু, সে সবকিছুই করে মানে তার যেটা মন চায় সেটাই করে। আর একটা ক্যারেক্টার হচ্ছে সেটার সম্পূর্ণ লজিক্যাল এবং সেটা হয়তো মিসরালি। তো এই ক্যারেক্টার গুলোর মানে প্রভাব এতটাই বেশি, হয়তো সে কারণেই এই ক্যারেক্টার গুলো নিয়ে আরো অনেকেই লিখছেন বা লেখার চেষ্টা করছেন। কিংবা হুমায়ুন আহমেদের লেখার প্রভাবও এতটাই বেশি আমাদের জেনারেশন গুলোতে, হয়তো বা আমাদের জেনারেশনে কেউ একটা গল্প লিখতে গেলে বা কিছু একটা লিখতে গেলে হুমায়ুন আহমেদের একটা ছায়া বা প্রভাব পড়েই যায় এবং সেম জিনিসটা আবার নাটকের ক্ষেত্রেও হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আরো অনেক কথা হবে। আমরা আজকে যে গল্পটা সেই গল্পটা পড়ে নিচ্ছি, সাবধান মিসির আলি সাবধান। গল্পটা কালেক্টেড, গল্পকারের নামটা জানি না, সেজন্য দুঃখিত। আমাদেরকে গল্পটা পড়তে পড়ার জন্য মানে অনুরোধ পাঠিয়েছেন, মেইল পাঠিয়েছিলেন হচ্ছে আফ্রিদি তুহিন বাংলাদেশ ফরওয়ার্ড ক্লাব থেকে, তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা স্টোরি আমাদেরকে খুঁজে দেওয়ার জন্য। হুমায়ুন আহমেদের নয়, হুমায়ুন আহমেদের কোনো ভক্তের লেখা গল্প সাবধান মিসির আলি সাবধান, সেই গল্পটা এই মুহূর্তে আপনাদের জন্য তুলে ধরছে। একটা সন্ধ্যা 7:31, সেই সকাল থেকে ছিরছির বৃষ্টি হচ্ছে। ইয়েরুসমিয়া তার বাগান বাড়ির পাশে যে শান বাঁধানো পুকুর ঘাটটা আছে সেখানে দাঁড়িয়ে আছে জমাট অন্ধকারে একা, মাথার উপর শরীফ মার্কা ছাতা ধরা, গায়ে সাদা পাঞ্জাবি, ভয়ে বেচারার মুখ পাংশু হয়ে আছে। গ্রামে কারেন্ট থাকলেও ইয়েরুসমিয়া তার এই বাগান বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাগাননি, কারণ এতে তার বড় ভাই ইউসুফের করা নিষেধ আছে। ইউসুফ আলো সহ্য করতে পারেন না, তার অন্ধকার খুব প্রিয়। পুকুর ঘাটে দুই পা তুলে ইউসুফ বসে আছে, দুই হাত বুকের সামনে কাঙালের মতো ভাঁজ করে ধরা, একটা মাত্র আধ ছেঁড়া লুঙ্গি পরা, সে বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, কপাল বেয়ে পানি নামছে সরু ধারায়, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ইউসুফের মেজাজ অনেক বেশি কড়া, এই যেমন এখন খুব কড়া হয়ে আছে ছোট ভাই ইউনুসের উপর। ইউনুস একটু কেশে আবার বলল, ভাইজান, মিসির আলী নামের এক ভয়ানক বুদ্ধিমান মানুষ আমার বাড়িতে আসছেন, আমি ভাবতেছি আপনার সমস্যার কথাও মেরে বলব। ছোট ভাইয়ের ঔদ্ধত্যে ইউসুফ একটু বিরক্ত হলেন, চোখ তুলে চাইলেন ছোট ভাইয়ের দিকে। বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা ভয়ে হীন হয়ে গেল ইউসুফের। এই অন্ধকারে বেরির আগুনের মতো চলছে ইউসুফের চোখ। ইউসুফ শ্লেষ মেশানো কণ্ঠে বললেন, আমার কোনো সমস্যা নাই, তুমি এরা বলতে পারো তবে লাভ নাই। গতবার তো স্কুল মাস্টারে বলছিলা, মনে নাই ওই স্কুলের মাস্টারে কিভাবে মারছিলাম? বলে উচ্চস্বরে হেসে উঠল ইউসুফ। সেই হাসি যেন ইউনুসের বুক এফর ওফর করে দিল। ইউনুস অতি দ্রুত বলে উঠল, মিসির আলী সাহেব ভয়ানক বুদ্ধিমান, সে ওই স্কুল মাস্টারের মতো বোকা না, আপনি তার বুদ্ধির সাথে পারবেন না। ইউসুফ একগুলো থুতু ঠেললো ঘাটের পাকা ফ্লোরে, তারপর বলল, ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে তাহলে যেভাবে হোক নিয়ে এখানে নিয়ে আসো, দেখা যাক। বলে ইউসুফ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে পুকুরের পানিতে নেমে গেল। হাঁটু পানি থেকে কোমর পানি, কোমর থেকে কলা, এক সময় পুরো শরীর ডুবে গেল পুকুরের জলে। ইউনুস কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, তারপর অন্ধকার বাগান বাড়ি থেকে ধীরে ধীরে পা বাড়ালো মূল বাড়ির দিকে। মিসির আলী সাহেব টিনের তৈরি আধা পাকা ঘরের বারান্দায় বসে আছেন, বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। মিসির আলী সাহেবের টিপটিপ বৃষ্টি খুব পছন্দ, টিপটিপ বৃষ্টি দিয়েছেন বৃষ্টির অলস বৃষ্টি, বয়সের কারণে তার নিজের গতিও একটু মন্থর হয়ে গেছে, আর সেই কারণে অলস ইদানিং ভালোই লাগছে, তার লক্ষণ ভালো না। কিন্তু গ্রামে গ্রামে এখন বিদ্যুতের ছড়াছড়ি, এই বাড়িতেও বিদ্যুৎ আছে। তবে মিসির আলী সাহেব বারান্দার লাইট অফ করে দিলেন, কারণ বিদ্যুতের আলোয় বৃষ্টি দেখতে ভালো লাগে না। কই যেন পড়েছিলেন, চাঁদের জ্যোৎস্না দেখতে হয় খোলা মাঠে, আর রাতের বৃষ্টি দেখতে হয় অন্ধকারে বসে। মিসির আলী অনেক চেষ্টা করলেন কথাটা কার মনে করতে, কিন্তু পারলেন না, স্মৃতি বেইমানি করা শুরু করে দিয়েছে, লক্ষণ ভালো না। বেতের চেয়ারে দুই পা তুলে বসলেন মিসির আলী, হাতে ধোঁয়া ওঠা এক কাপ লাল চা, চায়ে একটু লবণ দেওয়া, তবু খেতে ভালোই লাগছে। মিসির আলী একটা সিগারেট ধরালেন, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তিনি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ একটা কবিতার দুই লাইন আবৃত্তি শুরু করলেন, আয় বৃষ্টি চেপে ধান দিব মেপে, এই দুই লাইন আবৃত্তি করতে থাকলেন। মিসির আলী এ পুরো কবিতাটা মুখস্থ পারেন, তার স্মৃতিশক্তি ভালো, তবু কেন তিনি শুধু এই দুই লাইন আবৃত্তি করেছেন বুঝতে পারলেন না। এই অজপাড়া গায়ে এসেছেন একটা বিয়ের দাওয়াতে, কিন্তু শহরে ফেরার আগেই বৃষ্টি শুরু, রাস্তায় পানি উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ, তাই শহরে ফিরতে পারেননি। বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাদের থাকার ব্যবস্থা হলো প্রতিবেশীর বাড়িতে। মিসির আলীর দায়িত্ব পড়ল ইউনুস সাহেবের ঘরে। ইউনুস সাহেব একজন অবস্থা সম্পন্ন মানুষ, গঞ্জে বিরাট দোকান পাটার, গ্রামে তো জমি জমার অভাব নেই। সব অবস্থা সম্পন্ন মানুষের মধ্যে যেমন একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, ইউনুস সাহেবও তার ব্যতিক্রম নন। 55 বছরের এই লোকটি কখনোই মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, এটা নিজে মিসির আলী একটা লজিক দাঁড় করিয়েছেন। হতে পারে এই লোকটির পুরনো পাপ আছে মনে, তার ভয় হয় তার চোখের দিকে তাকালে সবাই বুঝে ফেলবে যে পাপটা উনি করেছেন। ইউনুস সাহেবকে নিয়ে এই ধরনের চিন্তা করছেন বলে মিসির আলী একটু লজ্জিত হলেন। লোকটা যথেষ্ট অমায়িক অমায়িক এবং মিশু। মিসির আলীর সিগারেট শেষ হয়ে গেল, তিনি আবার একটা সিগারেট ধরালেন, চায়ের খালি কাপটা মেঝেতে রাখলেন, তারপর ঘড়ি দেখলেন, রাত 9টা, বৃষ্টির বেগ বাড়ছে, টিনের চালের শব্দ হচ্ছে অবিরত। ইউনুস সাহেব মিসির সাহেবের ফরমাশ খাটার জন্য পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে এনেছেন, ছেলের নাম মতিন, তবে মতিন এই মুহূর্তে বারান্দার মাটিতে বিছানা পেতে শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে চলে গেল। গ্রামের মানুষ খুব দ্রুত ঘুমাতে পারে। মতিন ঘুমে বিছানায় কাত হয়ে ফোঁস ফোঁস করে ঘুমোচ্ছে। ঘুমন্ত মানুষের দিকে তাকাতে ভালো লাগে মিসির আলীর, কারণ সেই সময় মানুষের মুখ থেকে সকল দুশ্চিন্তা সরে গিয়ে স্বর্গীয় আদেশ চলে আসে। মিসির আলী পরম মমতায় তাকালেন মতিনের দিকে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছেলেটা! মিসির আলী ঠিক করলেন ইউনুস সাহেবকে বলে এক ঢাকায় নিজের কাছে নিয়ে যাবেন মতিনকে। তিনি ছেলেটিকে স্কুলে ভর্তি করিয়ে দেবেন। তবে ছেলেটির পড়াশোনায় আগ্রহ একেবারে কম। গ্রামের স্কুলে যায় মাসে দুই তিন দিন। এখনো সে ক্লাস টু পাস করতে পারেনি। গত চার বছর ধরে সে ক্লাস টুতে এবং এটা নিয়ে সে যথেষ্টই গর্বিত। তাকে যদি জিজ্ঞেস করা হয় কি রে মতিন কোন ক্লাসে পড়ো, মতিন অনেক গর্ব করে উত্তর দেয় ক্লাস টুতে পড়ি। সে ফেল করবে তবু স্কুল ছাড়বে না, আবার স্কুলে নিয়মিত যাবেও না। এমন সময় ইউনুস সাহেব বারান্দায় ঢুকলেন। লোকটা পুরোপুরি ভিজে গেছেন। মিসির আলী একটু অবাক হলেন, কারণ ইউনুস সাহেবের হাতে একটা প্রায় নতুন ছাতা আছে। তবে মিসির আলী কিছুই বললেন না, শুধু চেয়ার থেকে পা নামিয়ে বসলেন। স্যার আপনি বসেন, পা নামানোর দরকার নাই, বললেন ইউনুস সাহেব। মিসির আলী একটু বিব্রত বোধ করলেন। এই বয়সের একজন মানুষ তাকে স্যার বলে ডাকে, এটা শুনতেও একটু অন্যরকম লাগে। মিসির আলী মৃদু হেসে বললেন, সমস্যা নেই, আপনি যান কাপড় চেঞ্জ করেন, ঠান্ডা লেগে যাবে। ইউনুস সাহেব ভেতরে চলে গেলেন। মিসির আলী আবার পা উঠিয়ে আরাম করে বসলেন। একটা মজার ব্যাপার হলো, ইউনুস সাহেবের এত বড় বাড়িতে শুধু ইউনুস সাহেব একা থাকেন। বিয়ে করেছিলেন, তবে বউ বিয়ের দুই মাসের মাথায় চলে যায়, আর ফেরত আসেনি। ইউনুস সাহেবও বিয়ে করেননি। পাশের বাড়ি থেকে মতিনের মা এসে রান্না করে দিয়ে যায়। এত বড় বাড়িতে ইউনুস সাহেব একা কিভাবে থাকেন তা ভাবতেই একটু অবাক হলেন মিসির আলী। কোথায় যেন একটু অস্বাভাবিকতা আছে। মন বলছে সাবধান মিসির আলী, সাবধান। রাত দশটা, সামনাসামনি দুটো বেতের চেয়ারে বসে আছেন মিসির আলী আর ইউনুস সাহেব। যথারীতি ইউনুস সাহেবের চোখ নিচের দিকে, পাশে এখনো মতিন ঘুমোচ্ছে বেঘোরে। বারান্দায় দুটো পাঁচ টাকা দামের মোমবাতি চলছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে, বাতাসে মোমের শিখা তির তির করে কাঁপছে। বারান্দায় গভীর নিস্তব্ধতা ভর করেছে। মিসির আলী একটু অস্বস্তি বোধ করলেন। শেষে তিনি নিজেই নীরবতা ভাঙলেন। আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। হেলু সাহেব চোখ তুলে মিসির আলীর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললেন, বললেন, রে ঠিক বলছেন স্যার। আবার নিস্তব্ধতা নেমে এলো। মিসির আলী এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেলেন। তবে এবার নীরবতা ভাঙলেন ইউনুস। স্যার আমি আপনার অনেক কথা শুনছি, আপনি অনেক বিজ্ঞল, এটা আমি জানি। আমার না একটা সমস্যা আছে। মিসির আলী এবার নড়ে চলে বসলেন, আরেকটা সিগারেট ধরালেন, তারপর বললেন, হ্যাঁ অবশ্যই বলুন, আমি শুনছি। ইউনুস সাহেব একটা পুরাতন ছবি দিলেন মিসির আলীকে। তিনি ছবিটা নিয়ে মোমের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, একজন যুবকের সাদা কালো ছবি। চেহারায় কিছুটা কাঠিন্য আছে যা ইউনুস সাহেবের চেহারায় অনুপস্থিত। ইউনুস সাহেব মাটির দিকে তাকিয়ে শুরু করলেন, এটা আমার বড় ভাইয়ের ছবি, আজ থেকে ঠিক 32 বছর আগে। তার নাম ইউসুফ, আমার থেকে 3 বছরের বড়। আমাদের দুই ভাইয়ের মধ্যে অসম্ভব মিল। আমি বয়স তখন 20 কি 21 বছর। আমরা দুই ভাই বাপের ব্যবসা দেখাশোনা করি। বাপের বিরাট কারবার ছিল গঞ্জে। রাতের বেলা আমরা দুই ভাই পালা করে দোকানে থাকি। আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা অনেক শখ করে ওই পাশের বাগান বাড়িটা করছিল। আমাদের বাড়িতে আমি, আমার ভাই ইউসুফ, বাবা ছাড়াও আরেকজন মানুষ থাকতো, তার নাম ছিল মনি, আমার এক খালাতো বোন, বাপ মা মরা মায়া ছিল। তাই আমার বাপ ওরা একদিন আমাকে বাড়িতে নিয়ে আসলো, ইচ্ছা মনি বড় হইলে তারা বিয়া দিবেন। মনির তখন প্রায় 17-18 বছর বয়স, দেখতে অনেক সুন্দর ছিল। মনি সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানুষ, আমরা একসাথেই বড় হয়েছি। বাবা অনেক দেখা একটা ভালো সম্বন্ধ ঠিক করলো মনির জন্য, সিলিগঞ্জে ব্যবসা করে, বিয়া প্রায় ঠিক তখন। সেদিন এমন এক বৃষ্টি যায়, আমি গঞ্জের দোকানে রাতে ওখানেই থাকবো, বাইরে অনেক জ্বর, দোকানে আমি একা থাকি, রাতের বেলা সব কর্মচারী ছুটি হয়ে যায়। গঞ্জ থেকে আমগোর বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। সেই রাতে মনি আমার বড় ভাই ইউসুফের সাথে পালায় গেল। বুঝলাম ভাইয়ের সাথে মনির মন দেওয়া নেওয়া ছিল অনেক আগে থেকে। মিসি সাহেব, আপনি কি আমার কথা শুনতেছেন? মিসির আলি তন্ময় হয়ে শুনছিলেন। কিছু প্রশ্ন এসেছে মনে, এই যেমন ইউসুফ বললেন যে তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক মিল ছিল, তাহলে স্বাভাবিকভাবে বড় ভাইয়ের প্রণয়ের কথা তার আগে থেকে জানার কথা। যাই হোক, মিসির আলি আর প্রশ্ন করলেন না, তিনি একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, বলেন শুনছি। মিসির আলির সারা পেয়ে ইউনুস আবার বলতে শুরু করলেন, আমার বাপ তখন ছেলের জন্য প্রায় পাগল হয়ে গেলেন। আমার বাবা অতি ভালো মানুষ ছিলেন, ভাই যদি বলতো যে ও মনিরে বিয়ে করতে চায়, তাহলে বাবা নির্দ্বিধায় রাজি হয়ে যেতেন, কোনো ভুল নেই এতে। বাবা তখন ব্যবসা বাণিজ্য পুরো ছেড়ে দিলেন, সারাদিন বাগান বাড়িতে একলা থাকেন। আমি তখন ব্যবসা চালাই, আমি অনেক জায়গায় লোক পাঠাইছি তাদের খোঁজ করতে, কিন্তু তাই নাই। এইভাবে প্রায় বছর খানে চলে গেল। একদিন সন্ধ্যায় বাবা আমারে বাগান বাড়িতে ডাইকা বললেন, আমি স্বপ্নে দেখছি তোর ভাই আর মনি আর এই দুনিয়াতে নাই, ওরা দুজন আমারে ডাকতেছে। আমার সময় বুঝি শেষ হয়ে গেল রে বাপ, বলেই কান্নাকাটি শুরু করে দিলেন। আমি তেমন গুরুত্ব না দিয়ে দোকানে চলে গেলাম। পরদিন সকালে বাবার মৃতদেহ পাওয়া গেল বাগান বাড়ির পুকুরে। রাতের বেলা যে কোনো কারণে হোক বাবা পুকুরে নামছিল, তারপর আর উঠে আসতে পারেনি। মিসির আলি এবার একটা প্রশ্ন জিজ্ঞেস না করে পারলেন না, কোনো থানা পুলিশ হয়েছিল? ইউনুস সাহেব একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেললেন, বললেন, আসলে তখন তো থানা এত কাছে ছিল না, পুলিশে খবর দিতে অনেক সময় লাগতো, তা প্রায় 8-10 ঘন্টার পথ ছিল সেটা। তাই গ্রামের ইমাম সাহেব আর আমরা লাশ দাফন করে দিই, জানেন তো মৃতদেহ বেশি সময় মাটির উপর রাখা ঠিক না, এরা মৃতের আত্মা কষ্ট পায়। মিসির আলি সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিলেন, সেটা জানি। আচ্ছা ওই ইমাম সাহেব কোথায় আছেন এখন, যিনি আপনার বাবাকে দাফন করেছিলেন? ইউনুস সাহেব বললেন, ওই ইমাম ভিনদেশি মানুষ ছিল, ওনার বাড়ি ছিল রংপুর, তিনি একদিন রাতে কাউরে কিছু না বললে চলে যান। ওনার বাড়ির ঠিকানা আমাদের কারো কিছু জানা ছিল না, উনিও আর কোনোদিন ফেরত আসেন নাই। আচ্ছা খুব ভালো, তারপর? ইউনুস সাহেব বললেন, তারপর আমরা তিনজন পরিবারের মানুষ হারাইয়া আমি একটু বিভাগী হয়ে যাই, ব্যবসা বাণিজ্য সাইরা দিয়ে কর্মচারীদের উপর। আমিও বাবার মতো ওই বাগান বাড়িতে আশ্রয় নিই, সারাদিন সারা রাত ওখানেই থাকতাম, আমার খুব মন খারাপ হইত, আর বাবা বাবা করে কাঁদতাম। এভাবে কতদিন গেছিল জানি না, হঠাৎ একদিন গভীর রাতে আমি বাগান বাড়ির বারান্দায় বসেছিলাম, তখন শীতকাল, বাইরে তখন ঘন কুয়াশা, কুয়াশার কারণে আকাশের চাঁদ ঠিক মতো দেখা যায় না। আমি কাঁদতেছি, হঠাৎ দেখি সে কুয়াশা ভেদ করে একজন মানুষ আমার সামনে এসে দাঁড়াইল। অন্ধকার আর চাঁদের আলোর লুকোচুরির কারণে লোকটা যে ঠিক মতো বোঝা যাইতেছিল না, তবে এইটুক বুঝতেছি লোকটার সারা শরীর পানিতে ভেজা। আমি অবাক হয়ে গেলাম, কারণ এদিকে শীত অনেক বেশি, আর শীতের রাতে কেউ একজন খালি গায়ে মাত্র একটা লুঙ্গি পরে থাকতে পারে, এটা না দেখলে বিশ্বাস করার মতো না। আমি বললাম, কেরা কেরা ওইখানে, লোকটা জবাব দিল, আমি তোর বড় ভাই ইউসুফ, তুই আমার সাথে আয়। বুঝলা, লোকটা উল্টা থেকে হাঁটা দিল। আমার মনে তখন অনেক আনন্দ, এত বছর পরে আমার ভাই আসছে। ভাইরে পাওয়ার আনন্দে তখনকার অস্বাভাবিক ব্যাপারগুলা চোখে পড়লো না, আর মন্ত্রমুগ্ধের মতো হাঁটা ধরলাম পায়ের পিছে পিছে। দেখি আমার ভাইটা বাগান বাড়ির গাছের ফাঁক দিয়া আস্তে আস্তে পুকুরের দিকে আগায় যেতেছে। আমিও গেলাম। দেখি ভাই আস্তে আস্তে হিম শীতল পানিতে গলা পর্যন্ত নেমে গেল। আমি পুকুর পাড়ে এসে দাঁড়াইলাম। আমার ভাই তখন আমারে বলে, ইনুস আমি ফিরে আইছি। আমি কইলাম, ভাই এতদিন তুমি কইছিলা? ভাই আমার কথার জবাব না দিয়া বলে, ইনুস আমি আর মুনি বাড়ি থেকে পালায় যাওয়ার পর এটা রাস্তা আমগুলো ডাকাত ধরল, তারপর ওরা আমার মাইরা নদীতে ভাসিয়া দিল, আর মুনিলে কুইসানি নিয়ে গেল। সেই থেকে আমি পানি ছাড়া থাকতে পারি না। আমি এখন থেকে এই পুকুরেই থাকুন। আমার তখন ভয়ে হাত পা বরফ হয়ে গেছে। আমি একটা ঢোক কিলা পড়লাম, মহিলা গেছো মানে কি? ভাই একটু ক্ষণ ক্ষণে দল গলায় বলল, মহিলা গেছি মানে মারা গেছি, ইন্তেকাল করছি, এবার বুঝছ? আমার তখন অবস্থা খারাপ। আমি কোন মতে কইলাম, আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা থাকবা সমস্যা নাই। ভাই হাইসা কইল, তুই ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করুম না, তুই শুধু আমি যা যা বলি তাই করবি। এই পুরা বাগান বাড়ির পাশে দেয়াল তুলা দিবি, যেন কেউ না আসতে পারে, আর এই পুকুরের পশ্চিম পাশে একটা পাকা ঘাটলা তুলে দিবি। আমি রাতের বেলা ওইখানে আরাম করে বসুম। আর শোন, আমার কথা কাহারে কবি না, নাহলে তোর ক্ষতি হইব। আর যারে বলবি তাহলে আমি মায়না পালামো, আমার নিজের জন্য মনে থাকে যেন। আমি কইলাম, ঠিক আছে ভাই। তারপর আমি পুরা বাগান বাড়ির চারপাশে দেয়াল তুইলা উপরে কাঁচের টুকরা দিয়া দিই, আর একটা সুন্দর শান বাজারও পাকা খাটলা তৈরি করে দিই। মিসির আলী এবার একটু নড়ে বসলেন। খারাপ না, ভালো একটা গল্প, যদিও অনেক ফাঁক ফোঁকর আছে, তবু গ্রামের একজন সামান্য ব্যবসায়ী এত সুনিপুণ ভাবে গল্প ফাঁদতে পারেন। তবে বলতে হবে লোকটির মেধা অনেক। মিসির আলী বললেন, আপনি এই ঘটনা কাউকে বলেছিলেন? ইউস বললেন, হ একজনের কইছিলাম, আমগুলো গ্রামের স্কুলের অঙ্কের মাস্টার। উনি কইলেন, ঠিক আছে আমি এক রাত পুকুর পাড়ে থাকবো, পরদিন সকালে উনারে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তো আপনি আমার কাছে আসলে কি চাচ্ছেন? ইউস সাহেব একটু কেশে বললেন, দেন মিসেস সাহেব, আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি বিয়ে পাশ করছিলাম সেই সময়। আমি দেশি বিদেশি লেখকের অনেক বই পড়ি, সেই সুবাদে আপনারও কয়েকটা বই পড়ছি। আমি জানি, আমার ধারণা আমি ওই পুকুর পাড়ে এক ধরনের হেলুসিনেশন হয়। হঠাৎ যেন ইনুস সাহেবের কলা কেঁপে উঠল। আমি চাই আপনি আমার এই রোগের চিকিৎসা করে দেন, আমি সুস্থ হইতে চাই। মিসির আলী কিছুই বললেন না, তার মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তারপর তিনি বললেন, ঠিক আছে আপনি ঘুমান, আমি কাল ওই বাগান বাড়িটা দেখবো, আর কাল রাতে ওখানে থাকবো। পরের দিন মিসির আলী অনেক ব্যস্ত একটা দিন কাটালেন। সারাদিন বৃষ্টি ছিল, তবুও সেদিন গ্রামে মসজিদে গেলেন, মসজিদের ইমামের সাথে কথা বললেন, গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষের সাথে কথা বললেন, দুপুরে গেলেন থানায়, চেষ্টা করলেন কিছু তথ্য জোগাড় করবার। একটা অদ্ভুত তথ্য পেলেন তিনি, বাগানবাড়ির ঘাটলা বানানোর জন্য মাত্র একজন লোক রেখেছিলেন ইউনুস সাহেব। আর ওই লোকটিও ঘাটলার কাজ পুরোপুরি শেষ হবার আগেই মারা যায়। তার লাশও পাওয়া যায় ওই পুকুরের পানিতে। এই গুরুত্বপূর্ণ তথ্য কেন ইউনুস সাহেব গোপন করলেন বুঝতে পারলেন না মিসির আলি। বিকেলে যখন ইউনুস সাহেবের বাড়ি ফিরলেন তখন মিসির আলি পুরো কাক ভেজা হয়ে গেছেন, শরীর গরম হয়ে আসছে, জ্বর জ্বর ভাব। ইউনুস সাহেবও জ্বরে পড়েছেন প্রায় 102 ডিগ্রির মতো। মিসির আলি একটা ফ্লাস্কে কিছু চা আর এক প্যাকেট সিগারেট নিয়ে ইউনুস সাহেবকে বললেন, আমাকে আপনার বাগান বাড়িতে রেখে আসুন, আমি আজ রাতে ওখানেই থাকবো। ইউনুস সাহেব মিসির আলিকে বাগান বাড়িতে নিয়ে গেলেন। মূল ফটকে বিশাল লোহার গেট, গেটে এত বড় একটা তালা। সে তালা খুলে ইউনুস সাহেব, মিসির আলি অবাক হয়ে দেখলেন গেটের চাবি ইউনুস সাহেবের কোমরে একটা কালো সুতা দিয়ে আটকানো এবং সেখানে মাত্র একটাই চাবি। বুঝতে পারলেন এই চাবি তিনি এক মিনিটের জন্যেও হাতছাড়া করেন না। মিসির আলীকে বাগান বাড়িতে রেখে ইউনুস সাহেব চলে গেলেন বাড়িতে। যাওয়ার সময় মিসির আলী খেয়াল করলেন ইউনুস সাহেব জ্বরে কাঁপছেন। রাত 8টা, মিসির আলী পুরো বাগান বাড়ি দেখা শেষ করলেন মাত্র। এত বড় বাগান বাড়িতে পুরো মৃত নগরের মতো মনে হচ্ছে। অনেক আগাছা আর শুকনো পাতায় ভরে আছে জায়গাটা। কতগুলো দিন এখানে মানুষের আনাগোনা নেই ভাবতে একটু বিস্ময় অনুভব করলেন তিনি। আকাশে এখন কালো মেঘের খেলা, এই আসছে এই যাচ্ছে। মাঝে মাঝে আকাশের মেঘ ফুঁড়ে পূর্ণিমার চাঁদ উঁকি মেরেই আবার লুকিয়ে যাচ্ছে। মিসির আলি আগে থেকে একটা ছাতা একটা চেয়ার নিয়ে রেখে পুকুর পাড়ে রেখে এসেছিলেন শান বাঁধানো খাতলার ঠিক অপর পাশে। মিসির আলি পুকুর পাড়ে গিয়ে চেয়ারে বসলেন, কাঁথের উপর ছাতাটা ঠেলে এক কাপ চা নিলেন। চা শেষ করে একটা সিগারেট ধরালেন। বর্ষাকালে চারপাশে ব্যাঙের ডাকে মুখরিত থাকে, তবে এই পুকুরে কোনো ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন না তিনি। অবাক করা বিষয়, ব্যাপারটা কেমন যেন ভৌতিক মনে হলো। মৃদু হেসে ফেলেন মিসির আলি। তিনি ভূতে বিশ্বাস করেন না, সাপখোপে ভয় পান না। তবে সাপখোপে ভয় পান, তাই তিনি মাটি থেকে চেয়ারে পাটা তুলে নিলেন। শুরু হলো অপেক্ষার পালা। তিনি কোনো আলো জ্বালাননি, শুধু পকেটে একটা ছোট্ট টর্চ রেখেছেন। ইউনুস সাহেবের ব্যাপারটা নিয়ে ভেবেছেন মিসির আলি। তিনি একটা সাধারণ মানসিক রোগে ভুগছেন। এই রোগের রোগীরা নিজেদের চারপাশে এক ধরনের আলাদা জগৎ তৈরি করে নেয়। সেই জগতে দ্বিতীয় কোনো সত্তার প্রবেশ নিষিদ্ধ। যে খুনগুলো হয়েছে এই পুকুরে সেগুলো একদিক থেকে দেখলে খুবই সাধারণ, এতে কোনো রহস্য নেই। যেমন স্কুলমাস্টার খুব সাধারণ একজন মানুষ ছিলেন, পরকালে ভয়ানক বিশ্বাস করেন তিনি। এই তথ্যগুলো মাস্টার সাহেবের বাড়ির লোকজনের কাছ থেকে জেনেছেন মিসির আলি। হয়তো ইউনুস সাহেবের গল্প তার মনে দাগ কাটে। রাতে এই নির্জন বাগান বাড়িতে বেড়াতে এসে তিনি হ্যালুসিনেশনের জন্য কিছু একটা দেখেন, তারপর পুকুরে লাফিয়ে পড়েন। মাস্টার সাহেব সাঁতার জানতেন না, তাই সহজেই মারা যান। ইউনুস সাহেবের বাবার ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেওয়া যায়। বৃদ্ধ মানুষ ছিলেন উনি, তার উপর পুত্র শোক, তাছাড়া অনেকদিন একা একাই নির্জন বাগান বাড়িতে থাকার কারণে উনিও এক ধরনের মানসিক সমস্যায় পড়েন। নসিরের হুজুর হয়তো সত্যি সত্যি দেশের বাড়ি চলে গেছেন। ইউনুস সাহেবের এই রোগ সারাতে হলে প্রথমে প্রমাণ করতে হবে যে তার ধারণা ভুল। তিনি কোনো মৃত ভাইকে দেখেননি। কাল সকালে যখন মিসির আলি অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন তখন একমাত্র তাকে বিশ্বাস করানো যাবে। মিসির আলির এই একটা গুণ খুব ভালো, সব সমস্যা আগে সবচাইতে সহজ সমাধান দিয়ে উনি শুরু করে। সহজ সমাধান আস্তে আস্তে জটিলের দিকে যায়। এভাবে শুরু করলে কোনো পয়েন্ট মিস করবার সম্ভাবনা থাকে না। রাত অনেক হলো, প্রায় 1টা বাজে। মিসির আলি বসে থেকে থেকে কোমর ব্যথা করে ফেলেছেন, তিনি একটু নড়ে বসলেন। বৃষ্টি অবিরাম ঝরছে টিপ টিপ শব্দে। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে একটা চমৎকার শব্দ তৈরি করছে। মিসির আলি মুগ্ধ হয়ে শুনছেন সেই শব্দ। এমন সময় পুকুরের পানিতে কিছু একটা আলোড়নের শব্দ শোনা গেল। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন পুকুরের দিকে।
কই? না তো কিছু না, হয়তো কোনো বড় মাছ শব্দ করছে।
মিসির আলি ভালো করে খেয়াল করলেন।
এই তো কিছু একটা নড়ছে পুকুরের ঠিক মধ্যিখানে, অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না।
জিনিসটা আস্তে আস্তে শান বাঁধানো পুকুরের খাটলার দিকে এগিয়ে আসছে। মিসির আলি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেউ একজন মিসির আলির মাথার ভেতর থেকে আর্তনাদ করে চিৎকার করে বলে উঠল, পালাও মিসির আলি, পালাও।
জিনিসটা যখন বাঁধানো ঘাটে এসে উঠল, তখন একটা মানুষের আকার ধারণ করলো। কিছুটা উঁচু হয়ে উঠে বসলে ঘাটের সিঁড়িতে। তারপর মিসির আলির দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল,
মিসির আলি সাহেব, আমি এসেছি। আমার নাম ইউসুফ, আমি ইউনুসের বড় ভাই।
মিসির আলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর ধীর শান্ত পায়ে খাটলার দিকে এগিয়ে গেলেন। ইউসুফ দুই পা ভাঁজ করে কাঙালের মতো দুই হাত জড়ো করে বসল। তার থেকে ঠিক 10 ফুট দূরে বসলেন মিসির আলি। তার চোখে তখনও বিস্ময়, দুজনে বৃষ্টিতে ভিজছেন। মিসির আলি ইউসুফের দিকে তাকালেন, অন্ধকারে ঠাড় করতে পারলেন না ঠিক মতো, তবে যতটুকু দরকার ততটুকু দেখে নিয়েছেন মিসির আলি। লোকটার পরনে শত চিহ্ন একটা লুঙ্গি আর পুরো শরীর খালি। মিসির আলিও
কি হ্যালুসিনেশন হচ্ছে?
তিনি আজ সারাদিন বৃষ্টিতে ভিজেছেন, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, তাই হ্যালুসিনেশন হওয়া স্বাভাবিক। তার মানে তিনিও কি ইউনুস সাহেবের বাবা, সে রাজমিস্ত্রি আর মাদ্রাসা শিক্ষকের পরিণতি বরণ করতে যাচ্ছেন? মিসির আলি মনকে স্থির করলেন। তারপর বললেন,
ইউসুফ সাহেব, আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি আমার কল্পনা মাত্র।
ইউসুফ হেসে উঠে বললেন,
তাহলে আমাকে একটু শুয়ে দেখেন।
আমার খুব সম্ভব হ্যালুসিনেশন হচ্ছে, তবু আমি আপনাকে ছোব না, কারণ এই সময় মানুষ অনেক কিছু অনুভব করে যার অস্তিত্ব পৃথিবীতে নেই। তবে আমি আমার যুক্তি দিয়ে প্রমাণ করব আপনি আমার কল্পনা মাত্র।
ইউসুফ আবার ভেসে উঠলেন, একটা হাত নিয়ে ঘাটটার সিঁড়িতে খসতে লাগলেন। তারপর বললেন, জি আপনি শুরু করেন।
প্রথমত আমার ধারণা আপনাকে কোনো ডাকাত খুন করেনি, আর আপনি কোনো রাস্তায় খুন হননি। আপনি খুন হয়েছেন এই বাগান বাড়িতে, আমি কি ঠিক বললাম?
ইউসুফ কোনো কথা বলল না।
মনে হলো সে শুরুতেই ভেবা চাকা খেয়ে গেল। তারপর আমার ধারণা আপনার বাবা নিছক পানিতে পড়ে মারা যাননি, বরং তিনি খুন হয়েছেন, সেই সাথে সেই রাজমিস্ত্রি স্কুলের শিক্ষক এবং সেই হতভাগা মসজিদের ইমাম সাহেবও এই বাড়িতেই একে একে খুন হয়েছেন।
ইউসুফ বললেন, হ্যাঁ আমি সব এরকম করছি, আমার বাবা আমার অস্তিত্ব টের পায় তাই তারে খুন করছি। মসজিদে ইমাম বুঝতে পারে যে বাবা খুন হয়েছে, সে তারেও খুন করছি। স্কুলের স্যার সেও আমারে চিনতে পারে, তাই সারেও সরাই দিছি। আর সে রাজমিস্ত্রি কিনা একসময় বুঝতে পারে যে আমি এই পুকুরে বাস করি, তাই তারেও খুন করছি। যে যে আমার অস্তিত্ব টের পাইব তাদের সবাইরে আমি খুন করব। আমি একা থাকতে চাই, আমার মৃত্যুর পর শান্তিতে থাকতে চাই।
মিসির আলি একটু ভয় পেলেন, তবু প্রকাশ করলেন না। তিনি জানেন শত্রু যদি তার দুর্বলতা টের পায় তাহলে সে মানসিকভাবে শক্তিশালী হয়ে যাবে। মিসির আলি একটু হেসে বললেন,
খুব ভালো,
আপনি আপনার বাবাকে খুন করেছেন ভালো কথা, তাহলে আপনার ছোট ভাইকে খুন করেননি কেন? বরং তাকে আপনি নিজে থেকেই দেখা দিয়েছিলেন। মিসির আলির এই কথার ভেতরে ইউসুফ একটু অসহায় হয়ে গেল। বুঝতে পারলেন মিসির আলি, তিনি হেসে বললেন, আপনি তো তাকে কখনই খুন করতে পারবেন না ইউসুফ সাহেব, কারণটা কি জানেন? ইউসুফ কিছু বলল না। ঠায় মিসির আলির দিকে তাকিয়ে আছে, চোখ দুটো চলছে ভাটার মতো, একটা অমানসিক ক্রোধ চোখ ঠিকরে বেরিয়ে আসছে। মিসির আলি খুব শান্ত স্বরে এবং দৃঢ় কণ্ঠে বললেন, আপনি ইউনুসকে খুন করতে পারবেন না, কারণ আপনি আসলেই তার বড় ভাই ইউসুফ নন, বরং আপনি ইউনুস। এই কথার পরে বসা অবস্থা থেকে লাফ দিয়ে মিসির আলিকে লক্ষ্য করে উঠে এলো ইউসুফের ভূত পেশি ইউনুস, যেন মিসির আলিকে ছুঁয়ে খুনে খাবেন তিনি। কিন্তু তার আগেই পুকুর পাড়ের চারপাশ থেকে 10-12 শক্তিশালী টর্চের আলো নিকষ কালো পুকুর পাড়কে ধাঁধিয়ে দিল। 4-5 পুলিশ এসে ইউনুসকে ধরে ফেললো। রাগে ক্রোধে ইউনুস হাত পা ছুঁড়ছে। পুলিশ তাকে নিয়ে বাগান বাড়ি থেকে বের হয়ে গেল। রফি সাহেব মিসির আলির পাশে এসে দাঁড়ালেন, বললেন, অনেক ধন্যবাদ স্যার। মিসির আলি বললেন, আবার কি মনে হয় জানেন রফি সাহেব, এই শান বাঁধানো ঘাটটা ভেঙে কিছুদূর মাটি খুঁড়লেই পেয়ে যাবেন ওই হতভাগ্য ইউসুফ মনি আর মসজিদের ইমামের কঙ্কাল। রফি সাহেব তার অধীনস্থ একজন অফিসারকে হুকুম দিলেন, লোক এনে এই ঘাট ভাঙা শুরু হোক। রাত 4:11 10-12 লোক অনেক উৎসাহের সাথে পাকা ঘাটলা ভাঙা শুরু করেছেন। মিসির আলি আর ওসি সাহেব বাগান বাড়ির বারান্দায় চা খাচ্ছেন। ওসি সাহেব একটু ইতস্তত করে বললেন, স্যার অনুমতি দিলে একটা সিগারেট ধরাবো? মিসির আলি একটু স্মিত হাসলেন, বললেন, সিগারেট ধরাতে ধরাতে ওসি সাহেব বললেন, স্যার আমার চাকরি জীবনে এমন কেস একটাও পাই নেই, আপনি শুরু থেকে যদি একটু খুলে বলতেন। মিসির আলি শুরু করলেন, ঘটনার শুরু মনি মেয়েটিকে নিয়ে। ইউনুস সাহেব বলেছিলেন মনি মেয়েটা অনেক সুন্দরী ছিল, দুই ভাই ওই মেয়েটার ভালোবাসে পাগল ছিল বলে আমার ধারণা, আর মেয়েটি বোধ হয় বড় ভাইকে ভালোবাসত। তারপর যখন মনির বিয়ে ঠিক হয়ে যায় তখন ওই রাতে ইউনুস কোনো কারণে দুর্ভাগ্যক্রমে বাড়ি এসেছিল, কিন্তু নিজের ঘরে বড় ভাইকে না দেখে একটা সন্দেহ মাথায় আসে, সে সোজা চলে যায় বাগান বাড়ি। ওই বাগান বাড়িতে ওই সময় কেউ থাকতো না। ইউনুস এসে দেখে তার ধারণাই ঠিক, ইউসুফ আর মনি দুজনেই বাগান বাড়িতে গোপনে দেখা করতে এসেছে। ইউনুস বোধ হয় ছোটবেলা থেকে একটু মানসিক ভারসাম্যহীন, সেই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি, দুজনকেই রাগের মাথায় খুন করে, তারপর লাশ নিয়ে যায় পুকুর পাড়ে গর্ত করে সেখানেই পুঁতে ফেলে। তারপর ভোর হওয়ার আগে দোকানে চলে যায়, যেহেতু গ্রামের রাস্তা আর দোকানে কেউ ছিল না সেই রাতে, তাই ইউনুসের দোকানে ছিল না রাতে এটার প্রমাণ রইল না কোথাও। সবাই ভাবল ইউসুফ আর মনি পালিয়ে গেছে। মিসির আলি একটু থেমে আবার শুরু করলেন, চিন্তা করো সেই বয়সের একটা ছেলে এক রাতে দুটো খুনের পর লাশ গুম করে ফেলা রাতারাতি, সেই সময়ে তার মধ্যে দ্বৈত সত্তার জন্ম নেয়, এক সপ্তাহে সে সাধারণ ইউনুস আর এক সপ্তাহে সে ইউসুফ, যে কিনা মৃত অবস্থায় নিজেকে লুকিয়ে রাখতে চায়। বৃদ্ধ বাবা হয়তো পুকুর পাড়ের ওই গোপন কবর দেখে ফেলেছিলেন, তো তাকেও খুন করা হয়। ইমাম সাহেব বুঝতে পারেন যে ইউনুসের বাবা সাধারণভাবে মারা যান নাই, সেজন্য তাকেও খুন করে, আশা করি বাকিটা তুমি নিজেই বুঝতে পারছো। মিসির আলি থামলেন, আবার এক কাপ চা নিয়ে বসলেন। রফি সাহেব থেকে থেকে খাবি খাচ্ছেন, এমন জঘন্য ঘটনা তিনি কখনোই শোনেননি। সবশেষে বললেন, সব বুঝলাম, তবে একটা জিনিস বুঝতেছি না, হঠাৎ এর মধ্যে আপনাকে কেন সে চড়ালো? মিসির আলি একটু হাসলেন, বললেন, ক্রাইম বিশেষজ্ঞরা বলে থাকেন যারা সিরিয়াল কিলার হয়ে থাকে তারা সাধারণত নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, সেভাবে দুনিয়াতে তার মতো আর কেউ এত বুদ্ধিমান নাই, তাই সে একটা গেম খেলতে চায়, সেই জন্যই সে স্কুলের ওই শিক্ষককে ঘটনা বলে, ঠিক একই কারণে আমার সাথে এই গেমের আয়োজন করে। মিসির আলি মতিকে নিয়ে ঢাকায় ফিরছেন, মতিকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন, ছেলেটা অল্প দিনের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছে। এমন সময় একদিন মতি একটা চিঠি এনে দিল মিসির আলিকে। মিসির আলি চিঠি খুলে দেখলেন ওই ওসি সাহেব চিঠি দিয়েছেন, স্যার সালাম জানবেন, আশা করি ভালো আছেন, আমিও এদিকে ভালো আছি, ওই ঘাটের নিচ থেকে বেশ কয়েকটা কঙ্কাল পেয়েছি আমরা, একটা ঘটনা জানানোর জন্য চিঠিটা লেখা, ইউনুস সাহেব আর নেই, ওনাকে কোর্ট বিল্ডিং এ নেওয়ার পর হঠাৎ করে 6 থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন, আর আগামী মাসে আমার ট্রান্সফার হবে অন্য থানায়, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইতি জহির, ওসি শান্তিপুর থানা। মিসির আলি সাহেবের মন খুব খারাপ হয়ে গেল। তিনি চিঠিটা ভাঁজ করে বুকের ওপর রেখে শুয়ে পড়লেন। মনে মনে ভাবলেন, আবার একবার যাবেন ওই শান্তিপুরের বাগান বাড়িতে, একটা রাত কাটাবেন ওই পুকুর পাড়ে। আত্মা বলে যদি কিছু থেকে থাকে হয়তো ওই রাত ইউনুস সাহেবের আত্মার সাথে দেখা হয়ে যেতে পারে। শেক্সপিয়ার বলে গিয়েছেন, There are many things in earth and heaven. হঠাৎ ঘুমে পড়লেন মিসির আলি, আর ঘুমানোর সাথে সাথেই একটা স্বপ্ন দেখলেন তিনি। ইউনুসের বড় ভাই ইউসুফ গভীর রাতে সেই শান বাঁধানো ঘাটে আঁধ ছেঁড়া লুঙ্গি পরে ভেজা শরীরে কাঙালের মতো দুই হাত জড়ো করে বসে আছে। যারা থাকেন তাদের সবাইকে নিয়ে আসলে আমরা পুরোটা সময় পার করে দিই। আজকে অনেকদিন পর তিনজন মানুষ এসেছে হরর ক্লাবে, এটা আমার জন্য আবার অনেকদিন পর একটা স্পেশাল কিছু। লাস্ট এপিসোডও হরর একজন ছিল, মাঝে মাঝে দুজন আসে, তো খুব বেশি মানে মানুষজন মানে তিনজন অনেকদিন পর, যেহেতু মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা একজন দুজন মিলে একটা শেয়ার করছেন, তো যাই হোক না কেন, তো আমরা এখন এই সময়টাতে কয়েকটা কমেন্ট পড়ে নিই ফেসবুক থেকে। তো তার আগে আবার বলে দিচ্ছি, একটু আগে যে মেইলের একটা স্টোরি পড়ছিলাম, সম্ভবত বুথ অফ হরর ক্লাবের সবচেয়ে বড় মেইলের পড়া স্টোরি বা মেইল থেকে কালেক্টেড স্টোরি গুলো ভিতরে এটা সবচেয়ে বড়। তো যাই হোক, অনেক লম্বা স্টোরি, কেমন লাগছে আপনাদেরকে জানাতে পারেন facebook.com/radiofurti, এখানে হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে। আমাদের সাথে আছেন নজরুল ইসলাম প্রান্ত, লিখেছেন, হ্যালো সৃষ্টি ভাই, আমি নোয়াখালী মাইসি থেকে শুনছি, ভয় পেতে চাই। আতিকুর রহমান আতিক, তিনি ধন্যবাদ জানিয়েছেন এই স্টোরিটার জন্য। আমাদের সাথে আছেন তাসকিন সাইফুল সানি, ইনি ভালো লাগছে। আরো আরো আছেন আমাদের সাথে তালহা জুবাইর প্রীতম, দয়া করে মিসির আলী বা এরকম কোন উপন্যাসের গল্প বলবেন না, সত্যি ঘটনা শুনতে চাই। তালহা জুবাইর প্রীতম লিখেছেন যে সত্যি ঘটনা শুনতে চাই, উপন্যাসের বা গল্প না পড়তে বলেছেন, কি মনে হচ্ছে, কি উত্তর দেওয়া?
আসলে মানে সবারই একটা এক্সপেক্ট থাকে, যে এক্সপেকটেশন থাকে যে একটা রিয়েল স্টোরি শুনবো, রিয়েল কাহিনী শুনবো, অথবা কোনো একটা অভিযানে গিয়েছি, অথবা কোনো একটা কিছু ইনভেস্টিগেট করেছি, তো রিয়েল স্টোরি যেটা আর কি, এমন কিছু শোনারই আসলে সবার একটা প্রত্যাশা থাকে, তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো তিনি কমেন্ট করেছেন।
হয়তো তাই, তবে আবার বলে দিচ্ছি আমাদের ভূতেশম এবং ভূতেশম হরর ক্লাবের মাঝখানে একটা খুব সুন্দর সূক্ষ্ম একটা লাইন আছে, এবং সেই লাইনের এপাশে সত্য ঘটনা আর ওপাশে ফিকশন। ভূতেশম হরর ক্লাব সবসময় মানে হরর ক্লাবের মূল মানে কি বলা যায় রসটাই হচ্ছে, মূলধনটাই হচ্ছে এই ফিকশন গুলো, ফিকশন এবং ইনভেস্টিগেশন বা যে কোনো কিছু। সত্যি ঘটনা শোনার জন্য আপনি আগামীকাল রাত 12টা থেকে 11:59 থেকে শুরু করে দেবেন রাত 2টা পর্যন্ত, সব গা হিম হিম করা, ছমছম করা সব সত্যি সত্যি ঘটনাগুলো নিয়ে থাকছে ভূতে জানে। ফিকশন শুনতে হলেই হরর ক্লাব, এবং হরর ক্লাব মানেই ফিকশন। আমাদের সাথে আছেন ড্রিমলেস সজল, হাই সুশি ভাই, অল দ্য গেস, কেমন আছেন সবাই, কেমন আছেন
সবাই, ভালো, আপনি কেমন আছেন?
ড্রিমলেস সজল আছে, আপনি খুব ভালো আছেন। তাসকিন সাইফুল সানি আছেন আমাদের সাথে, তালা জুবের প্রীতমের কথা তো বললাম, তারপর আরো আছেন আমাদের সাথে রাহাত রেজওয়ান, রুদ্র, আফ্রিদি তুহিন, লিখেছেন, ভাই অনেক ধন্যবাদ বিভূতিভূষণের গল্প রাখার জন্য, আমি ওনার অনেক বড় ফ্যান। আফ্রিদি তুহিন জানাবেন বিভূতিভূষণের কোন গল্পটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের সাথে আছেন রেহাত রেজওয়ান, রুদ্র, পাবনা থেকে শুনছি, আসাদুল আমিন নীরব লিখেছেন, হ্যাঁ ভাই আমি নীরব নোয়াখালী সোনাপুর থেকে, নেহাল মুস্তাকিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো আছেন আসাদুল আমিন নীরব, তিনি সরব হয়ে উঠেছেন, লিখেছেন, হ্যাঁ ভাই আমি আসাদুল আমিন নীরব, আচ্ছা তার কথা মেসেজ একটু আগে পড়লাম। যারা হৃদয় খান, হৃদয় আমাদের সাথে আছেন, এবং লাবিব জাকারে এবং জিম, এই হৃদয় খান, হৃদয় হৃদয় খান নামটা শুনলে বুঝতে পারেন যে তিনি করেন গান,
এবং আমাদের হৃদয় খান্তিনও কিন্তু খুব সুন্দর সুন্দর গান করেন। হ্যাঁ, এবং আমাদের হৃদয় খান্তিনও গান করেন, তার গানও কিন্তু আমরা আনসেন্সর স্টোরি সেগমেন্টে তার গান আমরা বাজিয়েছিলাম। তো আশা করি হৃদয় খানের গান আবারও আসবে, আমাদের হৃদয়কে ভরিয়ে দেবে। আমাদের সাথে আরো আছেন, আরো আরো আছেন যারা, রায়হানা, ইয়াসমিন, অ্যানি। অনেকক্ষণ পর মনে হয় একজন নারী লিসনার পেলাম, কমেন্ট পেলাম। আর তো তিনি কি লিখেছেন পড়তে পড়তে কমেন্টে হারিয়ে গেল। যাই হোক, আসাদুল আমিন নীরবের কথা বলে একই মানুষ অসংখ্য করে বোধহয় কমেন্ট করছেন, সেজন্য আসলে মানে বারবার একই মানুষের কমেন্ট পড়া হয়ে যাচ্ছে। অ্যানি লিখেছেন যে হ্যালো সিচুয়ে, কেমন আছেন? খুব ভালো আছে, খুবই ভালো আছে। আরো আরো আছেন মামুনুর রশিদ, আজকের গল্পগুলো খুব সুন্দর অ্যান্ড ভয়ঙ্কর। ইমরান হোসেন লিখেছেন, সিলেট থেকে শুনছি, লাভ ইউ হরর ক্লাব, এবং আমার প্রচুর ভালোবাসা জানিয়েছেন। আচ্ছা, আরিফুজ্জামান লিখেছেন, শুনছি, অর্থহীন সুমন, অর্থহীন সুমন, ওকে, মিসির আলী, এটা আমার আগে পড়া গল্প। ওয়াও, তাহলে তো আপনি অনেকখানি এগিয়ে আছেন আমার এবং আমাদের স্টুডিও চাষে যারা আছেন তারা কেউ এই গল্পটাকে পড়েননি। আবু নোমান ফয়সাল লিখেছেন, ভাই শুনেছি বগুড়া কলোনি থেকে, নীল নেহাল মুস্তাকিম তার লেখা আগেই পড়েছি। মিসবা অনেক লিখেছেন যে খুব ভয় লাগছে ভাই, আসলে কি। তো যাই হোক, কমেন্ট পড়তে পড়তে মানে সময় শেষ হয়ে যাবে, কমেন্ট শেষ করা যাবে না। তো আমরা এখন আমাদের আছে যে ভূতিকা, আমাদের যে মেন স্টোরি যেটা, সেখানে চলে যাবো। আমাদের মেন স্টোরিটা আছে, স্টোরিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বিয়রিজা হোম ও তার বাধা। তো এটা এক ধরনের রিচুয়াল, ধর্মীয় একটা রিচুয়াল। তো সেই রিচুয়ালটাকে নিয়ে আর কি গল্প, খুব সুন্দর একটা গল্প। বৃষ্টির দিনে দুজন মানুষ একটা বাড়িতে যান এবং সেখানে সে বাড়ির যিনি থাকেন আর কি, সেই লোকের কাছ থেকে বৃষ্টিতে আটকা পড়া অবস্থায় চা খেতে খেতে তার একটা ঘটনা শুনছিলেন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আতার সম্পর্কে বলার, নতুন করে বলার কিছু নেই। বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী লেখকদের ভেতরে একজন তিনি। খুব অদ্ভুত অদ্ভুত সব সুন্দর সুন্দর গল্প উপন্যাস তার লেখা, সেখান থেকে সিনেমা হয়েছে। তো বিভূতিভূষণের গল্প মানে একটা খুব স্পেশাল কোনো কিছু। এর আগে বিভূতিভূষণের একটা গল্প পড়া হয়েছিল ভূতেশ্বর মহর ক্লাবের পত্রিকাতে, সেটা ছিল মায়া। এবং আমার মনে হয় ভূতেশ্বর মহর ক্লাবে এখন পর্যন্ত যে গল্পগুলো পড়া হয়েছে তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ গল্প সেটা। হ্যাঁ, তো আজকে থাকছে বিভূতিভূষণের এই গল্পটা। আর গল্প শুনে ফিরে আসছে কোথাও যাবেন না, শুনতে চান রেডিও ফুটেই দিতে পারেন 240।
ভূতিকা পর্ব 63,
আজকের গল্প বিরজা হোম ও তার বাধা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা, অনেকদিন আগের কথা। রোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক, নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত, সকলে শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন, শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না, মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে, সপাক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আরেকটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলের পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না, ওতে নাকি গভর্নমেন্টের বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোশামত করতে হয়, তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিন রাতে ঘুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে, বেলা তিনটে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে, মাস্টারদেরও উস্কানি তাতে ছিল বারো আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন, গোপীবাবু ইতিহাসের মাস্টার, গিয়ে উত্তেজিত ভাবে বললেন,
স্যার মেঘ করেছে।
মুরলী মুহূর্তে এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্র দলের মধ্যে কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন,
কিসের মেঘ?
আগে মেঘ যাকে বলে।
কি হয়েছে তাতে?
আগে বৃষ্টি হবে, স্কুলে ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে, ছাতে আনেনি অনেকে।
বৃষ্টি হবে না অনেকে।
খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলতে দ্বিধা করত বোধ হয়, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন,
বৃষ্টি হবে না?
না।
কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো।
মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাপ মেঘা, ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের ঘর থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম।
মুরলী মুখুজ্জির নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম,
বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে।
তাপ মেঘা, মেঘ হলে বৃষ্টি হয় না।
কোন মেঘে বৃষ্টি হয়?
এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্রাটোস মেঘে, যাকে বলে শীত ক্লাউড। ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে।
ও
আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না, কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জকে। মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল, মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন আরো একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগে ঝমঝম মুষলধারে বর্ষা নামল। পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার পরে আকাশ টলে গেল। ছেলেরা তখন স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে, সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জকে গিয়ে বললেন,
দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে আর এমন হতো না।
অমন হয়ে থাকে, ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেট এর প্রবন্ধ পড়ে দেখবেন এবছর ম্যাথমেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন?
সেটা কি?
অ্যালিস অ্যান্ড ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লুকিং গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন।
গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়ে। বৃষ্টি থেমেছে, স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি, হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে দেখে দেখে বললেন,
কেমন নানী বাবু, বৃষ্টি হলো তো?
এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো?
হবে না, আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকে হতে হবে।
অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম,
বলেন কি, হোম করার ফল তাহলে বলেছে বলতে হবে। হ্যাঁ,
গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসল, লাগে তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললে,
মাসের বাবুরা আসুন আমার বাড়ি, আজ চলুন দেখাই।
গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম, মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ পনেরো দিন দারুণ ঘুমুতে রাত্রে ঘুমুই দিন। গোপীবাবু কেবল বলছিল আজ খুব ঘুম হবে, কি বলেন? ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে। সেখানে সত্যিই হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও যজ্ঞে ডুমুরের ডালের বাড়তি সমীর যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার তাতে নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো।
দেখলেন বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন?
আপনি অলৌকিকে বিশ্বাস করেন?
নিশ্চয়ই, তীর চোখে দেখা, অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমন্দির আসনে জপ করার সময় এসব বউ দেখা যায়।
বলুন না তো একটা ঘটনা।
না, সেসব বলবো না, থাকে। কিন্তু আজ এক বছর হয়নি, একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি। সেটাই একটু চা করতে বলি।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ভূতিকা পর্ব 63
বিরজা হোম ও তার বাধা। এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হল, অন্ধকার হয়ে এলো চারদিক, ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ার, ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে, নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে। যা এলো, আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ চাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেরে নিয়ে এলেন, তারপর শুরু করলেন গল্প বলতে।
আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর বেরোয়নি, আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ, আমাকে তার বাড়িতে গিয়ে বীরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বীরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়, আমি এমন সারিয়েছি। আমাকে তারা রোগ কুকুরে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে, অজমারা গেল ঘর কত ব্রাহ্মণ আর বেশিরভাগ গোয়ালার বনোদের বাস, যমুনার ধারেই গ্রাম, গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাত পেরে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকালে, খুব বন জঙ্গল, গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি, মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে, প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকের নাভিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গেছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা আর ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক, তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো, চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে, এখনো দিব্যি দাঁতের জোর, এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন, অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে, বয়স 13-14 হবে, নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়, গলা এক পাশ মাদুলি, মেয়েটি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকবে একবার সে মাথা তুলে তাকিয়ে আবার সে পাশ ফিরলে, মেয়েটার গায়ে জ্বর, বেশ জ্বর, দিনের কাছাকাছি হবে, চোখের ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল, লাল দেখলাম বেশ নাকি শক্তি আছে, হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময়ে হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে, আমি চমকে উঠলাম, হাত পড়ে গেল, লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে, কিছু সেখানে নেই, না একটা কলার খোসা না কিছু, লোকটি পড়ল কি করে, পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় আর মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো, মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপতে লাগলো, সে এক হইচই ব্যাপার, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক হোম কবি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি, লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব, গোড়াতে লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে, তবে কি হোমে বসবো না, সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনে রাস্তায় বাইচারি করছি, বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তো একটু হাওয়া বইছে, হঠাৎ আমার কানে গেল, কে যেন বলছে, শুনুন শুনুন, দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতে চোখে পড়লো শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটা কি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? সে বলল, হ্যাঁ, ও খুকির জন্য বীজ দাম করবেন না, ও বাঁচবে না। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল, আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি অবাক হয়ে গেলাম, নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কে? নির্জন আশ্চর্য কথাই না বলে কেন? আমার খানিকটা রাগ হইল, আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কোনো গ্রাহ্য করিনি, মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভবিরাম চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলো, গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এবার আমার গল্পের আসল অংশে আসব, তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোটা বাড়ি, কোনো চিড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না, যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে, মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ভারী জমির ব্যবধান, ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে, পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি, রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করেছিলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে রাত হয়ে গেল, রাত সম্পূর্ণ অন্ধকার। একটু চিড়িয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আউট কলার পাতে, তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো, চাঁদে আমি একলা নেই, এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে, বাড়ির লোকেও নিচের তলায় খেতেই শুয়েছে, গ্রাম নিশুতি হয়ে গিয়েছে, কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুক ঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনে ছাদের ধারে ওরা কি গাছ, কালো মতো লম্বা তাল গাছের মতো, এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ, নজরে পড়েনি তো এর আগে? ছিল নিশ্চয়ই, না তো এখন দেখছি কি বলে। কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একখানা গরু গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন কই অত বড় একটা তাল গাছ, কই না দেখিনি, কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কিরকম তাল গাছ, ওকি। আমি ততক্ষণ বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি, তাল গাছ না, এখনো ভাবে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক, পিছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, তার তত বড় হাত পা সেই মাপে, মাথা একটা ঢাকাই জানার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে, আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে চালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম, দুবার তাকিয়ে কি এমন হলো না, হয়তো সেই বিরাট তাল ছাল নারকেল গাছের মতো ঢেঙা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মধ্যে। এবার ভালো করে দেখে মনে হলো ভেতরের ছাদে সে দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুবারের মধ্যেকার ভাগটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভি দেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিজেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে। এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার করে দেখতে জীবটাকে, এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ এই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে কবি যাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুন্ডের আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাত, কিন্তু সে এ ধরনের বিকট আর বিরাট ব্যাপার না। ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যায় আর কি, বলেই হয়েছে তো দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই সামলায়। নিজেকে তক্ষুনি সামলে দিলাম, তারপর মন্ত্র জপতে শুরু করলাম চলে চলে। সেই দিকে যে মন্ত্র জপ করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল, এক থেকে ত্রিশ গুনতে যতটা সময় নেয় ততটা, ওর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আরেকবার চোখ রখড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটি উঠলো, রোগী মেয়েটি মারা গেছে। তক্ষুনি তক্ষুনি এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল আমি কোনো তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন।
শুনলেন ভূতিকা পর্ব ৬৩।
আজকের গল্প বিরজা হোম ও তার বাধা, কণ্ঠে সৃষ্টি।
ঘড়িতে সময় রাত ১টা বেজে ৩ মিনিট। শুনছেন সব সময় রেডিও রেড এফ এম, আমি রাসেল আছি সাথে, এবং সৃষ্টি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন এবং বেশ কিছুক্ষণ থাকবেন। তো সৃষ্টি কেমন আছো তুমি?
হ্যাঁ রাসেল ভাই, খুবই ভালো আছি এবং খুব ভালো একটা সময় পার করছি।
খুব ভালো একটা সময়। আমি তো মানে আমার সব সময় ভালো লাগ, আরো বেশি ভালো লাগছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম আগামী দিনে আমাদের মানে দেশে যারা ভবিষ্যৎ তাদের প্রতি অনেক নির্ভরতা পাচ্ছে, এবং তারা যে এতটা সুশৃঙ্খল সবকিছু মিলিয়ে, এবং যারা ভূতাশ্রম হরর ক্লাব শোনেন তাদের মধ্যে অনেক তরুণ আছেন, অনেকেই আছেন। তো মানে আমি বলবো যে আপনারা যে এত সুশৃঙ্খল এটা না দেখলে মানে বাংলাদেশ হয়তো জানতোই না যে আপনারা এত সুশৃঙ্খলভাবে সবকিছু করতে পারেন, এবং সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সুশৃঙ্খল থাকার জন্য এবং ভালো থাকার জন্য, এভাবে আমাদেরকে আগামীর একটা সুন্দর আগামীর স্বপ্ন দেখানোর জন্য।
সত্যি রাসেল ভাই, মানে খুবই অবাক হতে হয় যে এত সুশৃঙ্খল ভাবে গাড়িগুলো লাইন ধরে আছে এবং একটা লেন ফাঁকা থাকছে। আজকে আমি আসার সময় দেখছিলাম যে একটা অ্যাম্বুলেন্স, মানে কি সুন্দর ভাবে রাস্তা হতো জ্যাম, কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু রাস্তা ফাঁকা। খুব সুন্দর ভাবে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে ইমার্জেন্সি কারণে যারা আছে, খুব সুন্দর ভাবে মানে এত সুশৃঙ্খল একটা ঢাকা শহর আমাদেরকে এই ছোটরা দেখাচ্ছে, বাচ্চারা দেখাচ্ছে। এবং সত্যি আসলে স্বপ্ন দেখতে যারা ভুলে গিয়েছিলেন তারা নতুন করে আবার স্বপ্ন দেখতে পারবে।
তো যাই হোক, আমরা যাই আমাদের প্রথমেই ছোট করে বলে দিই ভূতের কথা। আগামীকাল ভূত এফএমে আমি আশা করবো যে আপনারা সবাই এনজয় করবেন। তবে আমি জানি না, যারা আসছেন তারা অলমোস্ট সবাই নতুন, এবং কিছু অডিও ক্লিপ তো থাকবেই আপনাদের জন্য, সেই অডিও ক্লিপগুলো আমাদের রেডি করার মানে কথা আপনাদের জন্য, এবং সেই সাথে আমাদের যে ইমেল থাকবে সেই ইমেলগুলো আগামী সপ্তাহের ভূত এফএম নিয়ে আমি তেমন কিছু এই মুহূর্তে বলবো না। আমার কাছে মানে যেহেতু সবাই মানে প্রতিবারই নতুন আসে, তারপরেও কেউ না কেউ দেখা যায় যে কোন একটা স্পেশাল গল্প। এখানে এবারও একটি স্পেশাল ঘটনা বা দুটা স্পেশাল ঘটনা আমি পেয়েছি, এবং যারা আমাদের অতিথি আছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে স্পেশাল ঘটনা থাকার কারণেই তারা নির্বাচিত হয়েছেন। সুতরাং আশা করছি যে কালকে অনেক উপভোগ করবেন ভূতাফেম, এবং পুরো সময় আমার সঙ্গে থাকবেন রাত 11:30 থেকে 2 পর্যন্ত। আপনাদেরকে সত্য ঘটনা, আপনাদেরকে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে অন্য জগতের মুখোমুখি করে দেয় এবং আমাদেরকে আবার নতুন করে অন্য পৃথিবী সম্পর্কে ভাবতে শেখায়, সেই ধরনের কিছু ঘটনা আপনাদের থাকবে। এবং একটা ঘটনা তার মধ্যে থাকবে, যেটা হচ্ছে আমি যদি সময় পাই তাহলে পড়বো, যেটা ঠিক আমি ভৌতিক বলবো না, বেশ রহস্যময় বলবো। এবং আমি এর আগেও করেছি, আবারও ভাবছি যে এই ঘটনা পাওয়ার পরে আমার আবারও মনে হচ্ছে স্বপ্ন নিয়ে একটা সিরিজ করা যেতে পারে, এবং শুধুমাত্র স্বপ্ন নিয়ে, আপনার স্বপ্নের সাথে আপনার বাস্তবতা। স্বপ্নে আপনার অনেকেই বলেন যে স্বপ্ন নাকি বাস্তবের চাইতেও অনেক বেশি ক্লিয়ার থাকে, এবং স্বপ্নে যা ঘটে তা বাস্তবের চাইতেও অনেক বেশি বাস্তব মনে হয়, মানে ব্যাপারটা এরকম। আবার সেই স্বপ্নই যখন আবার বাস্তবের সাথে মিলে যায় সেটা হয়ে যায় একটা অন্যরকম ব্যাপার। আর সেই স্বপ্ন যখন সত্যি হয়, যখন আমি যে স্বপ্নটা দেখি কোনো পজিটিভ ব্যাপারে যখন দেখি তখন যে স্বপ্নটা সত্যি হয় তখন তো ঠিক আছে, বাট কোনো নেগেটিভ ব্যাপারে যখন স্বপ্ন দেখি এবং সেটা যখন সত্যি হওয়া শুরু করে তখন সেখান থেকে আমরা মুক্তি চাই এবং সেটা হয়ে ওঠে ক্রমশ ভয়ঙ্কর, সেটাকে আমরা বলি দুঃস্বপ্ন, তাই না? তো দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্ন যদি রাতের সাথে ঘুমের সাথে ফুরিয়ে যায় তাহলে খুব ভালো, কিন্তু দুঃস্বপ্ন যদি চলতেই থাকে তাহলে সেটা সবার জন্যই ভয়ঙ্কর। তো
আজকে কিন্তু রাসেল ভাই মেল অফ দ্য উইকের গল্পটা অনেকটা এরকম ছিল, মানে আপনি যেটা বলছেন যে দুঃস্বপ্ন যদি কখনো বাস্তবে চলে আসে
তাহলে কেমন হয়,
তাহলে মানে আসলে একটা গল্পের ভয়ঙ্কর রূপটা ঠিক সেখানেই সৃষ্টি হয়ে যায়
এটাই। তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট ভূতাসন, এবং আশা করছি যে আপনারা সবাই কালকে ভূতাসন শুনবেন মন দিয়ে। আর সেই সাথে এখন আমরা চলে যাব কিছু আপনাদের কমেন্টে, এবং যে কমেন্টগুলো আপনারা পাঠাচ্ছেন সেই কমেন্টগুলো চলুন শুনে আসি।
হ্যাঁ রাসেল ভাই, আমাদের সাথে আছেন মেহেদী হাসান সানি। আপনি একবার যেটা কমেন্ট করবেন সেটাই আমরা করে নিতে পারবো, অনেকবার করার প্রয়োজন নেই। তিনি জিজ্ঞেস করছেন রাসেল ভাই কেমন আছেন,
ভালো আছি এবং সবসময় ভালো হতে হবে।
উনি এটা জানার জন্য খুবই মানে উদ্গ্রীব হয়ে গেছেন, বারবার যা জিজ্ঞেস করছেন রাসেল ভাই কেমন আছেন। আশিকুল হক সিয়াম লিখেছেন ওয়েলকাম রাসেল ভাইয়া। আমাদের সাথে আরো আছেন আফ্রিদি তুহিন, রাসেল ভাইয়া মানে স্পেশাল কিছু। জীবন চৌধুরী লিখেছেন রাসেল ভাই আমি আপনার বিগ ফ্রেন্ড, এভরি ভূতেফেম এন্ড ভূতেফেম হরর ক্লাব লাইভ শুনে আমার কাছে কিছু স্টোরি আছে।
আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার ঘটনা যেটা আছে সেটা পাঠিয়ে দিন ভূতেফেম radiofutki.fm অ্যাড্রেসে। আপনার কথা যদি সিলেক্ট হয় এবং আপনি যদি আসতে চান তাহলে ডেফিনেটলি উইল কল ইউ, অ্যান্ড যদি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই তাহলে আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। আপনি যদি চান আপনার ঘটনা আপনি অডিও ক্লিপ করে পাঠিয়ে দেবেন, ইউ ক্যান অলসো ডু দ্যাট।
আশিকুল হক সিয়াম আছেন আমাদের সাথে, এবং রাতের আলো দুজনই লিখেছেন ওয়েলকাম রাসেল ভাইয়া। আমাদের সাথে আরো আছেন হৃদয় খান, হৃদয় বৃহস্পতিবার মানে আড্ডা আর আড্ডা, আর শুক্রবার মানে ভয় আর ভয়। ড্রিমলেস সজল লিখেছেন, তিনি একটা দাবি করে বসেছেন যে ভূত এফএম এন্ড হরর ক্লাব স্টুডিওর বাইরে সব জেলাতে করেন প্লিজ।
আমার আগের মতো আমরা তো প্ল্যান করছি, এবং আমরা যারা আপনারা আছেন তাদের কাছে আরো বেশি বেশি ঘটনা চাই, এবং আপনাদের এলাকা ভিত্তিক যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা চাই। আমরা প্রতি সপ্তাহেই চাই যে নির্দিষ্ট কিছু জায়গা থেকে, যেমন আজকে শুধুমাত্র মানে এই পরিমাণ ঘটনা যদি আমরা পাই যে আজ একটা এপিসোড যদি এভাবে করতে পারি যে আজকে শুধুমাত্র খুলনার ঘটনাই পড়বো, আজকে শুধুমাত্র রাজশাহীর ঘটনাই পড়বো, আজকে শুধুমাত্র ঢাকার ঘটনাই পড়বো, আজকে শুধুমাত্র চিটাগাংয়ের ঘটনাই পড়বো, রংপুরের ঘটনা পড়বো, সিলেটের ঘটনা পড়বো, বরিশালের ঘটনা পড়বো, এইভাবে যদি আমরা সিলেক্ট করতে পারি, এমনকি এক সময় এরকমও হয়ে যাবে যে আজকে চাঁদপুরের সব ঘটনা, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু আজকে সব ঘটনায় গুলশান থেকে এসেছে এরকম এক সময় হয়ে যাবে, তাই না? তো আজকে জিএসি মোড় খোঁজ চট্টগ্রাম থেকে সব ঘটনা এসেছে এরকম হতে পারে। তো সেই পরিমাণ ঘটনা যদি আপনারা পাঠান ডেফিনেটলি উই ক্যান ডু দ্যাট। তো আমি চাইবো যে আপনারা ঘটনা পাঠান ভূতেফেম@radiofutki.fm, এবং আমরা এলাকা ভিত্তিক এরকম কিছু করতে চাই, এবং এমন হতে পারে যে আজকে পার্ক স্ট্রিট কলকাতার ঘটনা পড়বো সব, হতে পারে, হতে পারে, কে জানে, তাই না? আজকে ওয়াশিংটন থেকে পাঠানো সব ঘটনা পড়বো, আজকে নিউ ইয়র্ক থেকে পাঠানো ঘটনা পড়বো, আজকে টরন্টো থেকে পাঠানো ঘটনা পড়বো, এরকম ভাবে করতেই পারি আমরা। তো আপনারা মানে এটা ডিপেন্ড করে পুরো কমপ্লিটলি আপনাদের ওপর। সো আপনারা এই ব্যাপারটা দেখবেন এবং সেইভাবে ঘটনাগুলো পাঠাবেন এবং আমরা আমরা অনেক উৎসাহিত হব এবং আশা করছি যে আপনাদের চমৎকার ভোটাফোন এবং ভোটাফোন হরর ক্লাব উপহার দিতে পারবো।
আরো কয়েকটা কমেন্ট করে নিচ্ছি আসল ভাই। দেবানন্দ চক্রবর্তী লিখেছেন যে দাদা গল্পটা ভালো ছিল,
ঠিক আছে।
হ্যাঁ, শিকুল অক্সিয়াম লিখেছেন রাজশাহী থেকে, শুনছি ভাইয়া, আমাদের সাথে আরো 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 অনেকে আছেন,
আবারও
মানে অনেক কমেন্টের ভিড় থেকে যা কমেন্ট পড়িনি এখন সেটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যেমন প্রিন্স রুমেল আছেন, আচ্ছা তিনি অনেক আগে লিখে ফেলেছিলেন যে রাসেল ভাই কোথায়,
আমি তো এখানে
রাসেল ভাই স্টুডিওতে, আপনি কোথায়? তো আমাদেরকে আপনার কথাগুলো জানাতে পারেন, আবারও যারা জানেন না, যারা শুনছেন কিন্তু কমেন্ট করতে যাচ্ছেন কিন্তু ঠিকানাটা জানেন না, তাদের আবারও ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। পোস্ট বক্স নাম্বার facebook.com/ফুর্তি, এই ঠিকানা হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। যেমনটি করেছেন মোহাম্মদ সুজন, লিখেছেন ভাই আসতে চাই, গান শুনতে চাচ্ছেন, নিচু আছেন, রাসেল ভাই কেমন আছেন, আমাদের সাথে আরো আছেন, আরো আছেন যাদের কমেন্ট পড়ে ফেলেছি।
তাহলে আমরা আজকের মতো জেনে নিই যে এর পরে কি কি থাকছে।
আচ্ছা রাসেল ভাই, একটু আগে যেমন বলছিলেন যে কলকাতা পার্ক স্ট্রিটের কথা, তো তখন আর কি মনে পড়লো যে আজকে আমাদের সাথে যে হরর ক্লাবটা আছে তারা একজন কলকাতার একজন পোস্টার ডিজাইনারের কাছ থেকে, মানে এই হরর ক্লাবের সাথেই তিনি কন্ট্যাক্ট করে তার কিছু স্টোরি তিনি শেয়ার করেছিলেন। আচ্ছা এরকম একটা স্টোরি আমরা শুনবো, এই হরর ক্লাবের কালেক্টেড
চমৎকার
একটা স্টোরি আছে, এরকম সেগুলো শুনবো। আনসেন্সর্ড স্টোরি আছে একটা খুব সুন্দর, এবং সেই সাথে আছে একটা বাংলা হরর ফিল্মের কথা বলবো, সবার সাথে শেয়ার করবো, যেটা রাসেল ভাই 71 এ মুক্তি পেয়েছিল একটা স্টোরি মুভি, আমি এই উইকেই দেখেছি, আর খুবই অদ্ভুত সুন্দর একটা সিনেমা।
আচ্ছা,
গল্পটাও এত সুন্দর, মানে বাংলায় হরর ফিল্ম খুব একটা হয় না, এরকম ভয় জায়গা নিয়ে মুভিও খুব একটা হয় না, বাট এই মুভিটার শুরুটা যথেষ্ট ভৌতিক এবং যথেষ্ট ভয় লাগানোর মতো, যদিও শেষে এসে সবকিছুই রহস্যের সমাধান হয়ে যায়, বাট খুবই সুন্দর একটা গল্প।
ওকে ওকে ওকে, তাহলে সেটা শুনবো। তো ঠিক আছে সৃষ্টি, আজকের মতো আমি বিদায় নিই এবং কথা হবে তোমার সাথে আবারও আগামী শুক্রবার, এবং আজকে রাত 11:59 আপনাদের সাথে আবারও আসছি ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন, এবং বাকি সময়টা অবশ্যই অবশ্যই সৃষ্টির সঙ্গে থাকবেন। আজকে আনসেন্সর স্টোরি আমরা কোনো শুনবো?
হ্যাঁ, আজকে আনসেন্সর স্টোরিটা এবং একটা ঘড়ি নিয়ে একজন মানুষের মানে কতটা টেনশন হতে পারে
সেটা, সেই বিষয়ে আমরা শুনবো,
সেই বিষয়ে ওই সেটা প্যারানর্মাল হয়ে যায় এরকম একটা আনসেন্সর।
চমৎকার, তাহলে অনেক ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে, দেখা যাক। তো এই হলো আমাদের আজকের ভূত এফএম হরর ক্লাব, আপনারা পুরো সময় আমাদের সঙ্গে থাকুন, ফুর্তি এফএম অ্যান্ড ডিউ ফুর্তি। এখন আমরা একটা অজির গান শুনলে কেমন হয়?
হ্যাঁ রাসেল ভাই, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে অজির সাথে আমার পরিচয়টা করিয়ে দিয়েছিলেন রাসেল ভাই,
পাগল।
হ্যাঁ, আমি বিগ ফ্যান হয়ে গেছি, তো তার একটা গান শুনে নিচ্ছে কাউলি।
ওকে চলো আমরা তাহলে শুনে ফেলি গানটি, এবং আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি দাদা।
Uncensored Story of the Week.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাড়ি তালুকা থানা, গ্রামের নাম প্রেম সমর্থ কারণে উল্লেখ করতে চাই না। আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করব, যে ঘটনা খুবই ছোট্ট এবং এখনো আমি এই ঘটনাটার কোনো রহস্য বুঝে খুঁজে পাই নাই। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা প্রায় 3-4 মাস আগে, তখন আমরা প্রতিদিনের মতোই মসজিদে নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে প্রথম যে প্রথম সিঁড়িতে পা দেই তখনই আমাদের সামনে একটা গাছের একটা বড় একটা ডাইল বাইঙ্গা পড়ে যায় এবং যে ডাইলটা কোনো বাতাস ছাড়াই বাইঙ্গা পড়ে গেছে সেই ডাইলটা এমনি কোনো পড়া কোনো প্রশ্নই ওঠে না এত বড় মোটা ডাইল ছিল এবং রাসেল ভাই সত্যি আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে এত মোটা ডাইল যে কোনো বাতাস ছাড়াই লেং একদম পড়ে যায় বাংলেও বোঝা যায় যে রাসেল ভাই হয়তো বা অন্য কোনো ব্যাপারে বা কেটে রাখা হলে বললে যেরকম একটি থাকে সেরকম কোনো বিষয় না যখন যেমন নিজ দিকে টান দিলে কেউ জোরে করে ডায়ালয়ে আকার জোরে টান দেওয়া হয় তাহলে যেরকম হয়ে ভাঙবে সেইরকম হয়ে ভাঙছে এই ঘটনাটার প্রায় দুই থেকে তিন দিন পরে সবাই ভুলে যেতে এর মতোই লাগলো সবাই ভুলে গেছে প্রায় তখন ছয় থেকে সাত দিন পর হঠাৎ করে আমাদের ইমাম সাহেব তিনি তাদের বাড়িতে যায় এবং মসজিদের নামাজ পড়ানোর দায়িত্বটা আমার কাছে দিয়ে যায় এবং চাবি ওখানে সব কিছু আমার কাছে দিয়ে যায় পরে আমি জোহরের নামাজ আদায় করেছি ভালোভাবে তবে আসরের নামাজে যাওয়ার প্রায় আমি গেছি যে প্রথম ওজুখানার লকটা খুলছি মসজিদটা খুলছি খুললা আমি উজু করতেছি আজান দেওয়ার জন্য উজু করতেছি পরে আরও দুটা লোক আসলো আমার খুব কিনা আমার একজন সম্পর্কে লাগে কাকা ও আমার আরেকজন ফ্রেন্ড মোশারফ আমরা উজু করে আমরা মসজিদে প্রায় লোকে হাতটা মুছি মুছে আমরা আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কাকা ডাকলে যে তোদের কার গড়ি এখানে ফেলে গেছি হয়তো এখানে ওখানে কিছু ফুলাপান ছিল যারা নিয়ে যেতে পারে তুই গড়িটা নিয়ে আমরা তো ঘটনাটা শুনে অবাক হয়ে যাই এবং পরে রাসেল ভাই সেই গড়িটা আমাদের জ্যাঠা নিয়ে আসে এবং মসজিদের ভিতরে গড়িটা দেখে আমরা খুবই অবাক হই যে মোশারফের গড়িটাও না আমারও না এবং কাকা তো না করছে আমি রাসেল ভাই প্রথম ঢুকেই দেখেছি যে উজু করার যেটা আছে বসার জন্য সবটি পার হয়ে আমি লাস্টে একটাই আছে ওইটাতে আমি রেগুলার উজু করি ওই একটা সাইডে আমি উজু করি বেশি সাইড দেখে পরে গিয়েছি আমি সেখানে যাই আমি কোনো কিছু দেখি না আসতে বেলাও কোনো কিছু দেখি নাই কিন্তু আমার জেঠা বললো যে আমি যেটা উজু করছি তার দুইটা এই পাই আর কি ওই যে গড়িটা ছিল বসার জায়গায় এবং এই জিনিসটা দেখে পরে হুজুরের সাথে ঘটনাটা শেয়ার করি হুজুরে বললো কোনো সমস্যা না এটা মসজিদে থাক এটা পরে যদি কেউ উপযুক্ত কোনো প্রমাণ দেখিয়ে নিতে পারে তাহলে নিবে পরে ওই গড়িটার কথা মাইকেও বলে দেওয়া হয়েছিল মাইক দিয়ে গড়িতে এখনো কেউ এখন পর্যন্ত নেয় নাই আমার কাকার কাছে এই গড়িটা উতরে আছে আমি এখন পর্যন্ত ওই গড়ির কোনো বিষয়ে এখনো কোনো কিছু জানি নাই আজ রহস্যই রয়ে গেছে এবং আমাদের হুজুর মসজিদে থাকে তো তার কাছ থেকে অনেক ঘটনা আমি জানি যে মসজিদে অনেক কিছু হয়েছে তিনি নিজে ওখানে উপস্থিত থেকে অনেক কিছু দেখেছেন পরবর্তীতে আমি শেয়ার করব আর রাসেল ভাই ভালো থাকবেন আমি আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন
একদম প্রায় শেষ দিকে আছি আমরা একটা বেজে 29 মিনিট সময় একদম শেষ তা না আরো প্রায় 31 মিনিট 30 35 সেকেন্ড আছে এখনো তো এর ভিতরে আমরা অনেকগুলো গল্প এখনো শুনতে পারবো অনেক কিছুই আছে এখন আমাদের হাতে আমাদের সাথে আছে আজকের হরর ক্লাব আমাদের সাথে আছে জাকারিয়া লাবিব এবং জিম তো জিম আপনার সাথে কথা হচ্ছিল অফিয়ারে যখন আপনাদের খুলনার কিছু শুনি একটু বিষয়গুলো আবার শেয়ার করেন আমাদের সাথে
তো আমার নাম হচ্ছে খুলনা ছোট বাড়ি করিমনগর এলাকা
জায়গাটার নাম হচ্ছে করিমনগর। তো সেখানে প্রায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, প্রায় দেখা যায়। যেমন ওই এলাকায় আশেপাশে জিন বলতে আমরা যেটা বুঝি, আকাশে দেখা যায় আপনার আগুনের গোলা, এটা আমরা মাঝে প্রায় দেখতে পাই। আর এছাড়া অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওইখানে হয়। তো লাস্ট ইয়ার আমি আর দুটা ফ্রেন্ড লাবিব আর জাকারিয়া গেছিলাম খুলনা নানুবাসে। খুলনাবাসীর অ্যাডমিশন ছিল ওদের, তো আমার নানুবাসে স্টে করছে, সেই থ্রুতে আমিও গেছি। তো যাওয়ার পরে যেদিন যাব, মানে পৌঁছানোর পরে ওখানে আপনার নানুবাসে যাওয়ার পরে দেখি যে গাছ কাটাকাটি হচ্ছে। আমার নানুবাসে ওইখানে বিল্ডিং বানাবে, তো গাছ কাটাকাটি হচ্ছে সাইডে, তো অতটা পাত্তা দিই নাই।
আমরা চেয়ে দেখছি যে গাছগুলো কাটা একদম,
হ্যাঁ সারি করে সারি করে রাখা। তো আমরা তো অত কিছু বুঝি নাই। তো যেদিন গেছে ওই দিন বিকালবেলা আপনার সবাই মিলে একটা আড্ডার মতন করলাম, আমার কাজিনরাও ছিল আর আমার দূরের ফ্রেন্ড একসাথে আড্ডা দিতে বসলাম বিকালবেলা। তো হুট করে আমার একটা কাজিন, মানে কি বলবো আপনার, মানে স্টপ হয়ে গেছে
আসলে
বুঝি নাই যে ওরকম কিছু একটা হয়েছে। তো তার সাথে ওরকম মানে একটু অ্যাভয়েড করতেছিলাম, এরপরে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। তো তারপরে আপনার
আপনার যে জায়গাটা ছিল সেখানে কি হচ্ছে, গাছ কাটা হচ্ছিল
কি, আমরা যে কেটে ফেলছে
এখানে কথা হচ্ছে ওনারা বিল্ডিং করার জন্য গাছ কাটছে। হ্যাঁ, তো আমরা যাওয়ার সময় পরে আসলে ওভাবে বুঝতে পারিনি আমরা, যখন ওই ওর কাজিন যখন পজেস্ট হইল আমরা তখনও গেস করতে পারিনি আসলে হচ্ছে হচ্ছে কি
হচ্ছে,
চোখ লাল হয়ে গেছে ও জায়গায় পজ হয়ে গেছে।
আর ওর সাথে যখন আমরা আমাদের পরিচয় করে দিয়েছিলাম, মানে একটা আমরা যে নরমালি যখন কারোর সাথে ইন্ট্রোজ হই, তো সে কিন্তু
তার মানে আর কি ওই জায়গাটা নিয়ে আর কি অনেক কথা প্রচলিত যে
আমরা পরবর্তীতে শুনেছি এগুলা, পরে দেখা ওকে দেখা গেছে গ্রামের অনেক খুজুর টুজুর দেখানো হয়েছে, অনেক রকম কথা বলছে। বাট আমরা যত
আপনাদের ওই কাজিনের কি আগে কখনো মানে এরকম কোনো পাস হিস্ট্রি
আগে কখনো এরকম ইয়ে হয়নি,
আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি। তো তার সাথে যখন প্রথম মিট হইলো, তো সে কিন্তু আসলে আমাদের কারোর সাথে তেমন কথা বলছে না, মিশে না। তো আমরা ভাবলাম হয়তো তার মধ্যে মানে সে একটু চাপা স্বভাবের, হয়তো কারোর সাথে কথা বলে না, মিশে না। তো দেন তার সাথে যখন আমরা আড্ডা দিছিলাম, মানে একটা পর্যায়ে তার সাথে আমরা ছাদে আড্ডা দিই, তো সে তখন আমাদের মানে তার মধ্যে একটু
কথা বলতে বলতে হঠাৎ করে আর কি সে
একটা জিনিস হয়েছে কি, যখন তাকে হুজুর দেখানো হয়েছে, হুজুর তাকে জিজ্ঞেস করছে তুমি কি দেখো, তখন সে বলছে যে আমি স্বপ্নের মধ্যে দেখি যে একটা অবয়ব, সেটা হচ্ছে অর্ধেক সাপের মতো অবয়ব, বাকিটা মানুষের
অর্ধেক সাপ অর্ধেক
আমরা
যেহেতু আমরা ফার্স্টে বলছি যে আমাদের হরর ক্লাবের অনেক ধরনের আমরা অ্যাক্টিভিটিস করি, যেমন অনেকে অনেক ধরনের কিছু শেয়ার করে কাহিনী, কিংবা আমরা ইনভেস্টিগেশনে যাই এগুলো শেয়ার করি। তো এরকম একজন হচ্ছে যে কলকাতার একজন পোস্টার ডিজাইনার, উনি বড় বড় মুভির পোস্টার ডিজাইন করে থাকেন, শিকারি মুভিরও করেছেন,
অভিনেত্রী।
যাই হোক, উনি আর কি আমাদের সাথে বাংলাদেশে এসেছিলেন ঘুরতে। তো যখন শুনেছেন যে আমি হরর ক্লাবে আসি, বিভিন্ন প্রোগ্রামে আসি, তখন তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন এবং কন্ট্যাক্ট করে আমার সাথে তার কিছু কাহিনী আমার সাথে শেয়ার করেছেন, তার সাথে নিজের সাথে ঘটা। হ্যাঁ, আমার আজকে হয়তো আমি একটা কাহিনী শেয়ার করবো,
একটা কাহিনী আমি খুব শেয়ার করতে হবে।
সেটা হচ্ছে যে ওই পোস্টার ডিজাইনার উনি ওনার ফ্রেন্ড থাকে কলকাতায়, তো উনি ওনার গ্রামের বাড়ি থেকে কলকাতা ওনার ফ্রেন্ডের বাড়িতে, যেটা একটা ডিস্টেন্স হচ্ছে আপনার রেল লাইন, তো রেলে করে একদিন ওনার ফ্রেন্ডের বাসায় যাচ্ছেন। তো যাওয়ার সময় উনি ফ্রেন্ডকে ফোন দিলেন, ফোনে কথা হলো যে হ্যাঁ তুই কোথায়, আমি কলকাতা স্টেশনে তোর জন্য ওয়েট করতেছি, তুই তাহলে হ্যাঁ। তো এভাবে বলে উনি রেলে সফর করতে করতে যাচ্ছেন, যাওয়ার পরে নামলেন রেল থেকে, তারপরে ওনার ফ্রেন্ড ওনাকে রিসিভ করলেন, রিসিভ করে কথা বলতে বলতে হাসতে হাসতে বাড়িতে গেল। তো বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে গেছে,
সন্ধ্যার এক পর্যায়ে দেখা গেছে তার ফ্রেন্ড তার জন্য খাবার দাবার অ্যারেঞ্জ করলো, তারা খেললো, তাস খেললো, তারপরে বিভিন্ন ধরনের গল্প গুজব করলো, গল্প গুজব করে এক পর্যায়ে রাত 3টা কি 4টার দিকে ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ, 3টা কি 4টার দিকে ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পরে পরের দিন সকালবেলা সেই মানে পোস্টার ডিজাইনার উনি ঘুমানোর সকালবেলা উঠার পরে দেখেন যে ঘরের ভিতরে একজন মহিলা এসে ধূপ দিচ্ছে। তো ধূপ দিচ্ছে, উনি ওই জিনিসটা অতটা গর্জে নেননি, কারণ ঘরের ভিতর ওই ওনার ফ্রেন্ডের মা থাকে, সেহেতু ভাবছে যে মা হয়তো ঘরে ধূপ দিতে আসছে। তো ওনার ফ্রেন্ডের মা আবার ওই ওনাকে দেখার পরে মানে চমকে গেছেন যে একটা বন্ধ ঘরে একটা লোক হঠাৎ করে কিভাবে আসলো, কারণ বাইরের থেকে কোনো আনাগোনা নেই, ঘরটা বন্ধ থাকে, আর রাতের বেলা ওরকম কেউ আসেও নেই। চিৎকার দিয়ে উঠে ধূপের বাটিটা ফেলে উনি ভিতরের রুমে দৌড় দিয়ে চলে গেছেন। তো এমন সময় ওনার ঘুম ভেঙে গেছে যে আসলে হলো কি। তো উনি ওনার ফ্রেন্ডকে খুঁজতেছে, ডাকতেছে, কে কোনো সাড়া দিচ্ছে না। তো উনি এক পর্যায়ে কিছুক্ষণ ওয়েট করে ভিতরের রুমে গেলেন, মানে ওনার কাকিমা বলে আর কি, ওনারা বলছেন যে আসলে রূপক কোথায়, ওকে আমি সকাল থেকে খুঁজতেছি, ওকে পাচ্ছি না, কালকে সারা রাত তো গল্প করলাম, আমাকে স্টেশন থেকে নিয়ে আসলো। ও ওনার ফ্রেন্ডের মা লিটারেলি মানে এক পর্যায়ে রাগ করে ফেলছেন যে আসলে তুমি কি আমার ছেলের ইয়ে নিয়ে মজা করতেছো নাকি। আমি বলি কাকিমা আমি কেন মজা করবো, ও কালকে রাতে আমাকে স্টেশন থেকে নিয়ে আসলো, আমরা একসাথে খেলাম, তারপর গল্প করলাম, গল্প করতে করতে ঘুমালাম, সকালে উঠে ওকে খুঁজে পাচ্ছি না। বলে যে দেখো একটা মানুষের মৃত্যু নিয়ে মজা করতে নেই, যখন মৃত্যুর কথাটা বলছে তখন উনি নিজে মানে খটকা লেগে গেছে একটা যে মৃত্যু মানে। দেন ওনার মা বলতেছে যে হ্যাঁ ওর লাস্ট উইকে ও মারা গেছে, মারা যাওয়ার পরে ওর সবকিছু কৃতকর্ম করা হয়েছে, সবকিছু করা হয়েছে, এখন এই ঘরটা বন্ধ পড়ে আছে। তো উনি এটাই মানে থিঙ্ক করতেছে যে আমি তাহলে আসলাম কার সাথে, ফোনে কথা বললাম কার সাথে, কিংবা আমাকে এখানে আনলো কার সাথে। এখানে একটা কথা বলা হলো যে ওই ফ্রেন্ডের সাথে ওনার মানে ছোটবেলা থেকে একটা বেড়ে ওঠা তো ভালো একটা বন্ডিং ছিল, রিলেশন ছিল, যেই ইয়েতে উনি সেটা মানে গেস করছেন যে এটা এখন উনি ভৌতিক বিশ্লেষণ দিবেন নাকি এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিশ্লেষণ দিবেন।
মানে এটা বাস্তবে মানে আসলে কল্পনা করাও যায় না,
কল্পনা করাও যায় না, কিন্তু এটা হচ্ছে বাস্তবে ঘটেছে। আরো দু তিনটা ইয়ে আছে যেটা হয়তো আমি পরে আবার
তো আরো অনেক ঘটনা এবং কাহিনী আমরা এই হরর ক্লাবের কাছ থেকে অবশ্যই সামনের দিনগুলোতে আবারও পাবো এবং আশা করবো আপনারা খুব রিসেন্টলি আবারও এবং বারবার আসবেন হরর ক্লাবে আরো অনেক স্টোরি নিয়ে, অনেক ঘটনা নিয়ে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা তো হরর ফিল্ম কখনো কোনো বাংলা হরর ফিল্ম আপনারা দেখেছেন?
বাংলা হরর ফিল্ম এডিএন বাংলা মেবি আগে কিছু ইয়েতে হইতো, আমি মনে নেই।
হরর ফিল্মের ক্ষেত্রে আসলে বাংলাতে সম্ভবত খুব একটা
অত নেই,
তো আমি আজকে আপনাদেরকে একটা বাংলা হরর সিনেমার কথা বলবো এবং এই সিনেমাটা আমি এই লাস্ট উইকে দেখলাম এবং আমিও এর আগ পর্যন্ত এই সিনেমার নামও শুনিনি। বাংলায় হরর সিনেমা ওরকম ভাবে আসলে হয়ও না, বা যেগুলো হয়েছে এর ভিতর আবার অনেকগুলো একটু কমেডি থাকে বা খুব একটা ভয়ঙ্কর যেটা বোঝায় ঠিক ওরকম সিনেমা হয় না, বা অনেক ক্ষেত্রে হয়তো ভয়ঙ্কর বানানোর চেষ্টা করতে গিয়ে হাস্যকর হয়ে যায়। তো আজকে আপনাদেরকে একটা বাংলা সিনেমার কথা বলবো, যেমন বাংলা সাহিত্যে যেমন হররের জায়গা খুব একটা মানে সমৃদ্ধ কিনা জানি না, বাট খুব একটা ব্যপ্ত না সিনেমার ক্ষেত্রেও ঠিক তাই, তবে একেবারে হয়নি যে তাও না, তবে ওই যেটা বললাম যে তিলে চমকানো ভয়ের সিনেমা ওরকম খুব একটা হয় না। তো আজকে যে সিনেমাটার কথা বলবো সেই সিনেমাটা 1971 সালে কলকাতায় মুক্তি পায় একটা সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে কুহেলি। বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি একজন পরিচালক তরুণ মজুমদার তার পরিচালিত সিনেমা এটা, এবং গল্পটা ছিল বীরেন দাসের। বীরেন দাসের স্টোরিও আমরা হরর ক্লাবে এর আগে পড়েছি। তো এই সিনেমাটার লাইন আপ বেশ হেভিও, এটা একটা লাইন আপ, দুজনের গান এই সিনেমাতে ইউজ করা হয়েছে, অর্থাৎ দুজন গীতিকারের গান, একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, দুটো রবীন্দ্রসঙ্গীত আছে, আরেকজন হচ্ছে বাংলা ভাষার আরেকজন কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। আপনারা কি গৌরীপ্রসন্ন মজুমদারের নাম শুনেছেন? শোনার কথা না খুব একটা,
কিন্তু আমি এটা নিশ্চিত যে তার গান আপনারা শুনেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের বহু মানে পরিচিত অনুদীর একটি কথা শুধু শুধু তোমার মা পথের ক্লান্তি ফুলে স্নেহ ভরা বলে তবু আরো প্রচুর প্রচুর গান আছে, প্রচুর গান শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ আকাশে বাতাসে ওঠেন গৌরীপ্রসন্ন মজুমদারের গান। গৌরীপ্রসন্ন মজুমদারের গান শুনিনি এরকম বাঙালি আমার জানা মতে নেই, কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার মানে এর আগেও গৌরীপ্রসন্ন মজুমদারের কথা বলেছিলাম যে একটা মানুষ মানে তিনি যতটা না পরিচিত তার সৃষ্টি তার থেকে বেশি পরিচিত। তো গৌরীপ্রসন্ন মজুমদার খুবই বিখ্যাত একজন মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু তার গানগুলো অনেক বিখ্যাত, হয়তো বা তার নামও আমরা সবাই জানব। তো যাই হোক, গৌরীপ্রসন্ন মজুমদারের বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর গান রয়েছে এই সিনেমাতে। তো সিনেমার গল্পটা এরকম যে শুরু হয় বেশ একটা একটু ভয়ঙ্কর একটা পরিবেশ আতঙ্কের ভেতর দিয়ে। সেবা নামের একজন তরুণী একটা স্টেশনে রাত্রেবেলা এসে পৌঁছায় নিঝুমগড়ে শঙ্করবাবুর মেয়ের গভর্নেন্স হিসেবে সে কাজ করার জন্য আর কি আসে, কলকাতা থেকে আসেন। তো এত রাত্রেবেলা তিনি স্টেশনে নামার পর তিনি দেখেন যে তাকে নিতে কেউ আসেননি। তো একা একা স্টেশনে তিনি সময় কাটাতে থাকেন। একটা সময় রতন নামে একজন তাকে নেয়ার জন্য আসে এবং তার পরিচয় দেয়, আমি রতন এবং তিনি যাবেন রায়কুঠিতে। রতন গাড়ি নিয়ে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য শঙ্করবাবুর বাড়ি রায়কুঠিতে এবং সেবা তার সাথে সে গাড়িতে করে রায়কুঠিতে আসেন। রায়কুঠিতে ঢোকার পর থেকে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন দরজা আপনা আপনি খুলে যায়, ভেতরে কেউ নেই, সেবা ভেতরে ঢুকে কাউকে দেখতে পায় না, তারপর আপনা আপনি সেই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। তো তিনি ঘরের বাড়ির ভিতরে ঢোকার পর থেকে মানুষ খুঁজতে থাকেন, কাউকে খুঁজে পান না। একটা নারী কণ্ঠে গান শুনতে পান তিনি, কেউ তাকে ডাকছে এরকম কোনো কিছু। তিনি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে গিয়ে থেমে যান। সেখানে একজন নববধূর ছবি আঁকা এবং সেখানে ফুল দেওয়া, অর্থাৎ তিনি মারা গেছেন এরকম একজনের ছবি তিনি খুঁজে পান। তো এই যখন অবস্থা ঠিক সেই সময় দরজায় খটখট আওয়াজ শোনা যায়, দরজা খোলার আওয়াজ শোনা যায়। তার আগে যেটা হয়, দরজা যখন বন্ধ হয়ে যায় তিনি জানলা দিয়ে দেখতে পান রতন নামে সে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তিনি চিৎকার করছেন কিন্তু সে থামছে না। তো তিনি যখন ছবির সামনে তখন তার দরজা যে ঘরের দরজা আওয়াজ হয়, তিনি দরজার কাছে ছুটে যান, ভয় পেতে থাকেন। দরজা খোলার পর দুজন মানুষ এবং তাদের সাথে একটা বাচ্চা মেয়ে তারা ঢোকে এবং সেই সময়টাতে সে বা তার নাম বলে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে যা হোক, ঘর বাড়ির ভিতর ঢোকেন আসলে শঙ্করবাবু এবং তার মেয়ে এবং তার আরেকজন দিদি। তো তারা যখন জানতে পারে সেবাকে নিয়ে আসে রতন নামে একজন ড্রাইভার, তারা জানায় রতন বেশ কয়েকদিন আগে মারা গেছে, বেশ কয়েকদিন বলতে বেশ কয়েক বছর আগে মারা গেছে। তো যাই হোক, এভাবে আসলে গল্পটা আগাতে থাকে। এরপর কি হয় সেটার নায়িকা বলি, অনেক মানে বেশ সুন্দর একটা গল্প, বেশ সুন্দর গল্পের গাঁথুনি এবং খুব সুন্দরভাবে গল্প আগাতে থাকে সেবা সেই ঘটনাগুলো। এবং সেই বাড়ির কাজের লোকেরা কেউ রাতের বেলা থাকে না, কারণ রাতের বেলা সেই বাড়িতে নিশি ডাকে। তো সেই জন্য তাকেও সাবধান করে দেওয়া হয়, সে যেন রাতের বেলা এই বাড়িতে কেউ ডাকলে যেন কোথাও না যায়। এবং তার জানলা সেবা যে ঘরটা থাকে সেই জানলা খুললে সামনে একটা জঙ্গল মতো এবং সেখানে একটা শ্মশান, বেশ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। তো যাই হোক, এই সিনেমাতে অভিনয় করেছেন মানে হেভিওয়েট লাইন আপ বলেছি, শুধুমাত্র গানের জন্য না, অ্যাক্টিং লাইন আপটাও যথেষ্ট হেভিওয়েট। এখানে শঙ্কর ক্যারেক্টার ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি, ছিলেন সন্ধ্যা রায়, ছিলেন সুমিত সান্যাল, ছায়া দেবী, রবি ঘোষ আরেকজন লেজেন্ড, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং উৎপল দত্ত এই দুজন তো থিয়েটার অ্যাক্টিভিস্ট হিসেবে প্রচন্ড জনপ্রিয়, এবং উৎপল দত্ত আজকে হরর ক্লাব শুরু হয়েছিল হীরক রাজার দেশের একটা গান দিয়ে, যদিও সিনেমার সরাসরি ব্যবহৃত যে গানটা সেটা বাজায়নি, বাট সেই সিনেমার সেই হীরক রাজার দেশের হীরক রাজ ছিলেন সেই উৎপল দত্ত। আর গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, মিউজিক করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। তো এই সিনেমার গানগুলো বলেছি খুবই সুন্দর। একটা গানের লিরিক্স হচ্ছে এরকম যে, এসো 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 কাছে এসো, দেখুন নিশুতি রাত কেমন ঘুমিয়ে আছে, কিসের ভয়, এই তো কাছে আসার সময়, তুমি এসো কাছে এসো। তো রাতের বেলা হঠাৎ দূর থেকে ভেসে আসে গানের সুর আর ঘর থেকে বেরিয়ে পড়ে শঙ্করবাবুর মেয়ে রুনা, গানটা শুনলেই মানে সেই লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গানটা শুনলে শুক্রের ভেতরে একটা কেমন খচখচ শুরু হয়। তো আমরা এখন লতা মঙ্গেশকরের একটা গান শুনবো, এই গানটাও খুব পরিচিত এবং খুব জনপ্রিয় একটা গান, নিঝুম সন্ধ্যা। গানটা শুনতে শুনতে ফিরে আসছি শেষবারের মতো আপনার কাছ থেকে বিদায় নেবার জন্য আজকের হরর ক্লাবের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ এবং আশা করি সামনে আবারও দেখা হবে, কথা হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ
অবশ্যই। এবং লাবিবের চোখ ভেঙে ঘুম চলে আসছে, তো আমরা আর ঘুমের জন্য আর লাবিবকে দেরি না করে তো বিদায় জানাচ্ছি আপনাদের কাছ থেকে, এখান থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যারা শুনছেন তাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি না, আরো একবার ফিরে আসছি লতা মঙ্গেশকরের গান শুনে। আরো গান শুনতে শুনতে আপনার কথাগুলো জানিয়ে দেওয়ার facebook.com/radiofuti এখানে হওয়া পাবে পোস্টে কমেন্ট করে গান শুনে ফিরে আসছি। নিঝুম সন্ধ্যায় লতা মঙ্গেশকরের বহু পরিচিত বহু জনপ্রিয় গানটা শুনতে শুনতে আবার ফিরে আসলাম রেডিও ভূতে, রেডিও ফ্রমে আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবের সাথে। তো সৃষ্টি আপনার সাথে আছি, একদম শেষ দিকে আছি আমরা। একটু আগে আমাদের সাথে যে হরর ক্লাবটা ছিল তাদের কাছ থেকে বিদায় নিলাম, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়। তবে তার আগে যে বিষয়গুলো প্রত্যেকটা এপিসোডে বারবার মনে করিয়ে দিই, আজকে খুব একটা মনে করিয়ে দিতে পারিনি, সেগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আপনার লেখা কোনো হরর গল্প কিংবা আপনার পড়া কোনো বিখ্যাত কোনো হরর গল্প কিংবা যে কোনো লেখকের খুব কম পরিচিত কোনো হরর গল্প, যে কোনো গল্প আমাদেরকে পাঠাতে চাইলে যেটা করতে হবে হরর ক্লাবে, আপনি অবশ্যই ফিকশনগুলো হরর ক্লাবের জন্য রেখে দিবেন এবং হরর ক্লাবের ফিকশনগুলো পাঠাবেন। ফিকশন মানে এই গল্পগুলো পাঠানোর নিয়মটা হচ্ছে আপনাকে ভূত এফএম @radiofuti.fm এই ঠিকানায় মেইল করতে হবে, bhoot@radiofoorti.fm এই ঠিকানায় মেইল করে জানিয়ে দেবেন আপনার কাছে কোনো গল্প থাকলে সেই গল্পটা আমাদের পাঠিয়ে দেবেন। এছাড়া আপনি ভূত এফএমের হরর ক্লাব ভূত এফএম হরর ক্লাবের ফেসবুক গ্রুপে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং ফেসবুক গ্রুপে কানেক্টেড হলে রেগুলার আপডেটগুলো আপনি পাবেন এবং আপনার ক্লাবের কথাগুলো আমাদেরকে জানাবেন মেইল করে কিংবা ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের ঠিকানাটা হচ্ছে facebook.com/groups/horrorclub.fruti horrorclub.fourti ফেসবুক গ্রুপের ঠিকানাটা facebook.com/radiofuti এটা রেডিও ফুটস অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ এবং এখানে অনুষ্ঠান চলাকালীন ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনার কথা জানাতে পারেন। সো আপনি যদি হরর ক্লাবের এপিসোডে স্টুডিওতে এসে আপনি স্টোরি শুনতে চান এবং আপনার মানে ক্লাবের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, জোগাড় করা ঘটনাগুলো গল্পগুলো শোনাতে চান, তবে সে একই প্রসেস মেইল করে জানাতে হবে। সো আপনার কাছ থেকে অনেক অনেক কিছু পাওয়ার আশায় আজকে আমরা বিদায় নেব। তো বিগত কয়েকদিনের যে বিষয়গুলো যে আমাদের নতুন প্রজন্মের যে আশা জায়গা নেওয়া বা স্বপ্ন দেখা নেওয়া যে কাজগুলো যে কি সুশৃঙ্খলভাবে সব কিছু করা এবং কি সুশৃঙ্খলভাবে মানে একটা সিস্টেমকে টোটাল পরিচালিত করার যে একটা উপায় কিংবা দৃষ্টান্ত তারা রেখে যাচ্ছে, এই দৃষ্টান্তগুলো আমাদের জন্য বাস্তব হয়ে থাকুক এবং এই দৃষ্টান্তগুলো থেকে আমাদের জীবনযাত্রাগুলো যেন এরকম সুন্দর হয় সেই প্রত্যাশায় শেষ করবো একটা হাহাকারের গান দিয়ে। মানে এই বয়সটাতে এসে বা যারা সেই কৈশোরটা পার করে ফেলেছে অনেকেরই হয়তো বা সে আফসোসটা হয় যে কত কি করার আছে বাকি। গৌতমের এই খুব প্রিয় গানটা শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। আমি জানি ভূত এফএম হরর ক্লাবের যারা রেগুলার লিসনার তারা গান শুনতে খুব ভালোবাসেন এবং গান শুনলে বিরক্ত হন না এবং তারা ফিকশন শুনতেও ভালোবাসেন, আড্ডা দিতে ভালোবাসেন। তো সেই ফিকশন আড্ডার গান এই নিয়েই তো ভূত এফএম হরর ক্লাব শেষ হচ্ছে মহিলা ঘোড়াগুলির কত কি করার আছে বাকি গানটা দিয়ে। আবার কথা হবে ঠিক আগামীকাল ঠিক বিকেল তিনটায় পুরোনো দিনের সব গান নিয়ে এক কাপ বিকেলে। তার আগে তারপরে সবসময় ভালো থাকুন, ফুর্তি থাকুন।
Exclusively on FusionBD.com.